চাঁদটা যে উদ্ধারে ইয়ে করেছিলাম, আপনি বর্ণনা করেছিলাম। মহাপ্রভু এইভাবে সংকীর্তন যজ্ঞ শুরু করলেন শ্রীবাস অঙ্গানে। শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভু এইভাবে কীর্তন লীলা সংকীর্তন যজ্ঞের সূচনা করলেন। এখন মহাপ্রভুর উদ্দেশ্য তো কেবল নবদ্বীপে থাকা নয়, সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। তাই মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু সন্ন্যাস লীলা বিলাস করলেন। এটাই মহাপ্রভুর একটা বৈশিষ্ট্য। মহাপ্রভুর বর্ণনা করে বলা হয়েছে যে সন্ন্যাসকৃত এই লীলায়, এই অবতারে ভগবান সন্ন্যাস গ্রহণ করলেন। ভগবান যিনি সারা জগতের অধীশ্বর, যিনি সমস্ত জগতের প্রভু, তিনি সর্বত্যাগী। সন্ন্যাস মানে ত্যাগ, যিনি সবকিছু ত্যাগ করেছে এবং ভগবানের সেবায় যিনি নিজেকে সর্বতোভাবে অর্পণ করেছেন, নিবেদন করেছেন, সেইটি হচ্ছে সন্ন্যাস ধর্ম। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে একটা ইয়ে করতেন, সন্ন্যাস নেওয়ার পরে একটা শ্লোক তিনি আবৃত্তি করছিলেন, এতাম আস্থায় পরাত্মনিষ্ঠাম অধ্যাসিতং পূর্বতময়ের মহদ্ধি অহং তরিষ্যামি দুরন্ত পারং তম মুকুন্দাং হয়ে মিশে বৈব। এটাই হচ্ছে সন্ন্যাসের, সন্ন্যাস জীবনের, সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য। পরাত্মনিষ্ঠা, পরাত্ম মানে পরমেশ্বর ভগবানে নিষ্ঠা, এতাম সস্থায় পরাত্মনিষ্ঠাম, যে পথটা অধ্যাসিতং পূর্বতময়ের মহদ্ধি, পূর্বের মহদ্ধি মহাজনগণ যে পথটি প্রদর্শন করে গেছে, সেই পন্থাটি অবলম্বন করে অহং তরিষ্যামি আমি পার হব, দুরন্ত পারং এই দুরন্ত পারাবার দূরতিক্রম, এই যে ভবসাগর, এই ভবসাগর আমি পার, ভবসাগর পার হওয়ার উপায় স্বরূপ এই ভবসাগর রূপ যে তম অন্ধকার মুকুন্ধাং হৃ, মুকুন্দের শ্রীপাদ পদ্ম, পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্ম অবলম্বন করে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে এই গানটি গাইছিলেন। তিনি তার বয়স তখন 24 বছর। প্রভুপাদ বলেছিলেন যে মহাপ্রভু ভগবানের সেবার আদর্শ, ভগবানের চরণাশ্রয়ের আদর্শ এইভাবে স্থাপন করে গেছেন। 24 বছর বয়স, বাড়িতে কোনো পুরুষ নেই, মহাপ্রভু একমাত্র পুরুষ, একই ছেলে বাড়িতে, বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, জগন্নাথ মিশ্র পরলোকে চলে গেছে, বাড়িতে কেবল শচী মাতা আর যুবতী 16-17 বছর বয়সে স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী, এদেরকে দুজনকে, দুই বৃদ্ধা এবং এক যুবতী স্ত্রীকে, বৃদ্ধা মাতা এবং যুবতী স্ত্রীকে ঘরে রেখে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। প্রভুপাদ বলছেন যে এর মাধ্যমে মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন যে যদি ভগবানের সেবায় তোমরা ব্রতী হও, তাহলে তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য তোমাকে ভাবতে হবে না, ভগবান তাদের দেখবে। ভগবান দেখবে। হরে কৃষ্ণ পেছনে ওরা, এটা খেলাধুলো করার জায়গা নয়, ডোন্ট প্লে হিয়ার, ক্রিকেট খেলছে ওরা। ভগবান তিনি সারা জগৎকে রক্ষা করছেন, কেবল মানুষদেরই নয়, পশু পাখি কীট পতঙ্গ সকলকে ভগবান রক্ষা করছে, সকলের সমস্ত ভরণ পোষণ ভগবান করছে। আর ভগবানের সেবায় যদি আমরা নিজেদের উৎসর্গ করি, তাহলে আমাদের যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ভগবান দেখবেন, নিশ্চয়ই দেখবেন। সেই আদর্শ স্থাপন করার জন্য মহাপ্রভু এইরকম একটা পরিবেশে সন্ন্যাস গ্রহণ করলেন। ঘরে যুবতী স্ত্রী বলতে গেলে বলে যে কিশোরী স্ত্রী আর বৃদ্ধা মাতা, এদের দুজনকে রেখে তিনি সন্ন্যাস নিলেন। তিনি রাত্রিবেলা গৃহ ত্যাগ করলেন, করে তিনি গেলেন কাটোয়ায়। কেশব ভারতীর সঙ্গে মহারাজ চৈতন্য মহাপ্রভুর ইতিমধ্যেই যোগাযোগ হয়েছিল, সে কেশব ভারতীর কাছে গেল। সেখানে গিয়ে তিনি সন্ন্যাস নেওয়ার সংকল্প তাকে জানালেন। মহাপ্রভুর অপূর্ব সুন্দর কেশরাশি মস্তক মুন্ডন করল মধুর আকৃত। সেখানে বর্ণনা করা হয়েছে যে সেটা চোখের জলে মহাপ্রভুর চুল ভিজিয়ে সেই চুল তিনি মুন্ডন করেছিলেন, এবং তারপর থেকে আর মধুর আকৃত ক্ষুর ধরে না, মহাপ্রভুকে মহাপ্রভু মস্তক মুন্ডন করেন। কেশব ভারতের কাছে সন্ন্যাস গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু অন্য আরেকটা ইচ্ছা, নিত্যানন্দ প্রভুর ইচ্ছা যে মহাপ্রভুকে কোনো রকমে নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কেন, তিনি জানতেন মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীদের কি অবস্থা, শচীমাতার কি অবস্থা, কেউ শচীমাতাই নয় সমস্ত নবদ্বীপবাসী। তিন দিন ধরে মহাপ্রভু ছুটে চলেছে, সঙ্গে তার চারজন সঙ্গীও ছুটে চলেছে, নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য, গদাধর পণ্ডিত। তিন রাত তিন দিন এক নাগাদে ছুটে চলেছে, তারাও তার পেছনে পেছনে ছুটেছে। খাওয়ার নেই, ঘুম নেই, সেই ভগবানের প্রতি আরতি এমনই তার প্রবল যে তার আর কোন রকম জ্ঞান নেই। আর মহাপ্রভুর প্রতি তাদের অনুরাগও এত প্রবল যে তার সঙ্গীরাও তাদেরও আর খাওয়া ঘুমের কোন রকম প্রচেষ্টা নেই। এইভাবে ঘুরতে ঘুরতে একসময় একটা জায়গায় এসে মহাপ্রভু দেখছেন যে কতগুলো গাভী চড়ছে, রাখাল বালকেরা গাভী চড়াচ্ছে। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, এই জায়গাটা এটা কোন জায়গা, এটা কি বৃন্দাবন? নিত্যানন্দ প্রভু সেই ছেলেদের আগেই শিখিয়ে দিয়েছিল যে মহাপ্রভু এসে যদি জিজ্ঞাসা করে তখন তোমরা বলবে হ্যাঁ এটাই বৃন্দাবন। আর মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভু বলছে, নিত্যানন্দ আমরা বৃন্দাবনে এসে গেছি, তাহলে এই তো যমুনা? ছেলে বললো হ্যাঁ এটাই যমুনা। নিত্যানন্দ প্রভু বললেন হ্যাঁ এটাই চলবে। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে প্রেমের আবেগে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে যমুনা মনে করে। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্যকে পাঠিয়েছেন অদ্বৈত আচার্যের কাছে, আমি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসছি, তুমি শুকনো কাপড় নিয়ে এসো নৌকো করে। জলে যখন মহাপ্রভু ঝাঁপ দিয়েছেন, জল থেকে উঠে তিনি দেখেন অদ্বৈত আচার্য নৌকো নিয়ে আসছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আরে অদ্বৈত তুমি কি করে এখানে এলে? অদ্বৈত আচার্য বললেন, নিত্যানন্দ তো আমাকে খবর পাঠিয়েছিল এখানে আসছে। তাহলে এটা কি আমি কোথায় এলাম? আমি কি বৃন্দাবনে আসিনি? না, এটা তো কালনা, অম্বিকা কালনা, শান্তিপুরের অপর পারে। ওই পারে শান্তিপুর, ওই পারে অম্বিকা কালনা। মহাপ্রভু খুব ক্রুদ্ধ হল যে আমি বৃন্দাবনে যাচ্ছিলাম আর তুমি আমাকে পথ ভুলিয়ে এখানে নিয়ে চলে এসেছ। নিত্যানন্দ, তুমি নিশ্চয়ই বালকদের শিখিয়েছ আমার কাছে মিথ্যা কথা বলতে। নিত্যানন্দ প্রভু বললেন, তুমি যেখানে থাকো সেই জায়গাটাই তো বৃন্দাবন, যেখানে তুমি সেই জায়গায় তো বৃন্দাবন। আর যমুনা সঙ্গমের পরে, প্রয়াগে গঙ্গার এবং যমুনার সঙ্গমের পরে ডান দিক দিয়ে বইছে, ডান দিক দিয়ে বইছে যমুনা আর বাঁ দিক দিয়ে বইছে গঙ্গা। যেহেতু এটা দক্ষিণ তীর, তাই এটা যমুনা, গঙ্গার এইদিকটা যমুনা আর ওই দিকটা গঙ্গা একত্রে। তো সুতরাং আমি মিথ্যে কথা কিছু বলিনি, সত্যি কথাই বলেছি। অদ্বৈত আচার্য ওদের নিয়ে গেলেন বাড়িতে, তিন দিন খাওয়া হয়নি, খুব সুন্দরভাবে তাদের তিনি ভোজন করালেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যকে ঠাট্টা করে বলছেন যে আমি তিন দিনের অভুক্ত আর দেখো আমাকে এইটুকু মতো খেতে দিয়েছে। অ্যাকচুয়ালি মহাপ্রভুকে এবং নিত্যানন্দ প্রভুকে অদ্বৈত আচার্য মানে অনেক রকমের পদ নানাভাবে তৈরি করে দিয়েছেন। মহাপ্রভু নিয়ে আমি সন্ন্যাসী, আমার এত কিছু খাওয়াটা ঠিক নয়। আর নিত্যানন্দ প্রভু বলছে যে আমাকে রাখবে এইটুকু মতো খেতে দিয়েছে। তারপরে এইভাবে তাদের মধ্যে বাকবিতণ্ডে হতে থাকে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর মধ্যে মধুর সম্পর্ক। ইতিমধ্যে নবদ্বীপ থেকে সব খবর পেয়ে এসেছে, সকলে এসেছে, কেবল আসেননি কেবল বিষ্ণুপ্রিয়া দেবী, কেন সন্ন্যাসীর স্ত্রী মুখ দর্শন করতে নেই সন্ন্যাস গ্রহণ করার পর, তাই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী কেবল আসেন। এত লোক এসেছিল যে অদ্বৈত আচার্যের বাড়ির দেয়াল ভেঙে পড়ার মতো ব্যবস্থা হয়েছে মহাপ্রভুকে দেখার জন্য। শচীমাতাও এসেছে, মহাপ্রভু আক্ষেপ করতে লাগলেন, দেখো আমি ভুল করেছি, তোমাকে একা বাড়িতে রেখে আমি এভাবে সন্ন্যাস নিলাম, এটা আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। লোক শিক্ষার জন্য তিনি বললেন যে আমি এই সন্ন্যাস আমার দরকার, আমি সন্ন্যাস ছেড়ে দেব। শচীমাতা আদর্শ মায়ের ভূমিকা নিয়ে তিনি কি বললেন, না একবার যখন সন্ন্যাস নিয়েছো তখন আমার এই সন্ন্যাস ত্যাগ করার প্রশ্ন। তবে তুমি কাছে থেকো যাতে আমি তোমার সংবাদ পেতে পারি। শচীমাতাই মহাপ্রভুকে বললেন জগন্নাথ পুরীতে থাকার জন্য। জগন্নাথ পুরী থেকে লোকেরা আসে গঙ্গায় স্নান করতে, আর বঙ্গভূমি থেকেও লোকেরা যায় জগন্নাথ পুরীতে জগন্নাথদেবের দর্শনের জন্য। এইভাবে তাদের কাছে তাদের মুখে মহাপ্রভুর সংবাদ পাবেন বলে শচীমাতা তাকে জগন্নাথ পুরীতে থাকার অনুরোধ করল। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কয়েকদিন অদ্বৈত আচার্যের গৃহে থাকার পর তিনি জগন্নাথ পুরী অভিমুখে যাত্রা করলেন। সেখানে যাওয়ার পথেও 18 নালায় জগন্নাথ পুরী থেকে কিছুটা দূরে কিংবা জগন্নাথ পুরীর কিছুটা আগে প্রায় 6-7 মাইল আগে 18 নালা বলে একটা নদী আছে। তো সেই নদী পার হওয়ার সময় নদীর ঘাটে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু দণ্ডটা রাখতে দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ডটা ভেঙে সেই 18 নালার জলে ভাসিয়ে দিল। মহাপ্রভু আবার অত্যন্ত কুপিত হলেন, তোমরা কি আমার এই সন্ন্যাস কি তোমাদের কাছে একটা হাস্যকর ব্যাপার হয়েছে, তোমরা এইভাবে আমার সন্ন্যাসটাকে ইয়ে করছো। আমি বৃন্দাবন যাচ্ছিলাম, তোমরা বৃন্দাবন থেকে আমাকে এইদিকে নিয়ে এলে, পথ ভুলিয়ে নিয়ে এলে না শান্তিপূর্ণ। আর আমার এই সন্ন্যাস যেটা আমার একমাত্র অবলম্বন ছিল সন্ন্যাস গ্রহণ করার, সেই সন্ন্যাস দণ্ড তুমি ভেঙে দিলে। এই বলে মহাপ্রভু একা ছুটে চললেন, তোমাদের সঙ্গে আমি আর থাকব না। তিনি তাদের সকলকে ফেলে তিনি একা ছুটে চললেন জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে গিয়ে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়লেন। তখন সেখানে সার্বভৌম ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য সম্বন্ধে আমরা সংক্ষেপে একটু বলেছিলাম, তিনিও নবদ্বীপবাসী, তিনি মহাপণ্ডিত। আমি যেটা বলেছিলাম মিথিলা থেকে ন্যায় শাস্ত্রগুলি তিনি কণ্ঠস্থ করে নিয়ে চলে এসেছে। ন্যায়শাস্ত্র তারা নিতে দিত না কোথাও মিথিলার পণ্ডিতেরা। সার্বভৌম ভট্টাচার্য লেখা পুঁথিগুলো নিতে দেয়নি, কিন্তু তিনি সমস্ত পুঁথিগুলো মুখস্থ করে তিনি চলে নিয়ে এসেছিলেন সেগুলো। এইভাবে তিনি নবদ্বীপে ন্যায়শাস্ত্রের অধ্যাপনার স্থাপন করেন। সেই সার্বভৌম ভট্টাচার্য এখন উড়িষ্যার রাজা মহারাজ প্রতাপ রুদ্রের সভাপণ্ডিত। তিনি রাজসভা অলঙ্কৃত করে থাকেন, রাজার অত্যন্ত প্রিয়। রাজা তাকে, প্রতাপ রুদ্র তাকে গভীরভাবে সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেই সার্বভৌম ভট্টাচার্য তখন সেখানে ছিলেন। মহাপ্রভু মূর্ছিত হওয়ার পরে সকলে মনে করেছিল যে তিনি হয়তো প্রাণ ত্যাগ করেছেন। সার্বভৌম ভট্টাচার্য তিনি দেখছেন এই পুরুষের শরীর, ব্যক্তিটির শরীরে সমস্ত সাত্ত্বিক বিকারের লক্ষণ, অষ্টসাত্ত্বিক বিকার, আর ভগবত ভক্তির চরম পরিণতিতে এই 7-8টা বিকার দেখা যায় শরীরে। অন্তরে যখন ভগবানের প্রতি প্রেম এক অপ্রাকৃত অবস্থা প্রাপ্ত হয় তখন শরীরে বিকার দেখা যায়। সেই বিকারগুলি হচ্ছে রোমাঞ্চ, কম্প, রোমাঞ্চ, লোমগুলো খাড়া হয়ে যায় শরীরে, সারা শরীরে রোমাঞ্চ হয়, রোমাঞ্চ কম্প শরীরে কম্পন হয়, অশ্রু চোখ দিয়ে জল পড়ে, তরঙ্গ, রোমাঞ্চ কম্প অশ্রু, বিবর্ণ, বিবর্ণ শরীরের রংটা ফাকাশে হয়ে যায়, বেপথু ওটাও কম্পন, মূর্ছা মৃত্যু, মানে মৃত, মৃত্যুর মতো অবস্থা হয়ে গেল, মনে হয় যে শরীরে আর কিছু, শরীরে প্রাণ নেই, প্রাণ চলে গেছে। সার্বভৌম ভট্টাচার্য তখন তুলো নিয়ে নাকের সামনে রাখলেন, রেখে দেখছিলেন যে এখনো শ্বাস আস্তে আস্তে তুলোটা নড়ছে, অর্থাৎ অর্থাৎ শরীরে এখনো শ্বাস ক্রিয়া চলছে। তখন তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তিটি এক মহাপুরুষ, মহান ভগবত ভক্ত, যে যাদের বর্ণনা তিনি শাস্ত্রে পড়েছেন কিন্তু চোখে দর্শন করেন। তিনি তার সঙ্গীদের নিয়ে, তিনি তার লোকদের নিয়ে তিনি মহাপ্রভুকে নিয়ে গেলেন তার বাড়িতে, মহামূর্ছিত অবস্থায়। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু এবং অন্য সকলে সেখানে এসে উপস্থিত হলেন, এসে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে হ্যাঁ, এক নবীন সন্ন্যাসী এসে জগন্নাথকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়েছে, তাকে নিয়ে গেছে সার্বভৌম ভট্টাচার্য। তারা গেলেন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে, গিয়ে দেখেন যে মহাপ্রভু তখনও অচেতন অবস্থায় রয়েছে। তখন তারা মহাপ্রভু ঘিরে কীর্তন শুরু করলেন, সেই কীর্তনের প্রভাবে মহাপ্রভুর সংজ্ঞা ফিরে এল। গোপীনাথ আচার্য তিনি সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি। গোপীনাথ আচার্য ইয়ে করলেন, সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু সম্বন্ধে করলেন যে এই নবীন যুবকটি কি, এই স্বয়ং ভগবান। সার্বভৌম ভট্টাচার্য সেটা মানতে পারলেন না। সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে একে মহাপুরুষ, মহান ভক্ত বলে আমি স্বীকার করছি, কিন্তু ভগবান না, কলিতে ভগবান আসেনি। তাই ভগবানের আরেকটা সংজ্ঞা হচ্ছে তিনি ত্রিযুগ, তিন যুগে আসেন, তিনটি যুগে, সত্যতে আসেন, ত্রেতায় আসেন, দ্বাপরে আসেন, কিন্তু কলিতে ভগবান আসেন। গোপীনাথ তাকে বোঝালেন যে কলিযুগেও ভগবান অবতরণ করেন, কিন্তু কলিতে তিনি যেহেতু প্রচ্ছন্ন ভাবে আসেন, নিজের পরিচয় গোপন করে আসেন, তাই জন্য তিনি তাকে ত্রিযুগ বলা হয়েছে। তবুও সার্বভৌম ভট্টাচার্য মানতে পারলেন না, বলে এটা তোমাদের আবেগ প্রবণতার কথা, এটা তোমাদের অন্ধ আবেগ, এটা শাস্ত্র সম্মত নয়। সার্বভৌম ভট্টাচার্য শঙ্করাচার্যের মায়াবাদ এর দ্বারা প্রভাবিত ছিলেন। গোপীনাথ আচার্য তাই বললেন ভগবানের কৃপাতেই ভগবানকে চেনা যায়, সেই কৃপা তুমি পাওনি, সেই জন্য তুমি তাকে চিনতে পারছ। এইভাবে শালা ভগ্নিপতির মধ্যে অনেক বাগ্বিতণ্ডা হল। মহাপ্রভু রয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে, সার্বভৌম ভট্টাচার্য ঠিক করলেন যে এই সন্ন্যাসীটি নবীন, অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে, আর অপূর্ব সুন্দর তার রূপ, আর সন্ন্যাসের যে গাম্ভীর্য সেটা তো নেই, পক্ষান্তরে এত ভাবুক যে নাচে গায়ে কীর্তন করে, এর পক্ষে সন্ন্যাস রাখা সম্ভব হয়। সার্বভৌম ভট্টাচার্য ঠিক করলেন যে থেকে আমি বেদান্ত শেখাব, আর সেই বেদান্ত তত্ত্ব জ্ঞান লাভ করে সে তার সন্ন্যাস আশ্রমে স্থির হতে পারে। আরেকটা অভিমান সার্বভৌম ভট্টাচার্যের ছিল যে ভারতীয় সম্প্রদায় এ সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাসী দশ নামই সন্ন্যাসীদের মধ্যে ভারতীয় সম্প্রদায় নিকৃষ্ট, বন অরণ্য গিরি পর্বত সাগর এগুলো সন্ন্যাস আশ্রমের উচ্চতর স্তর, আর ভারতীয় নিচের স্তর, নিচে নিম্ন স্তরের সন্ন্যাস। তো তিনি বললেন যে একে আমি যোগপত্র দিয়ে আমি একে প্রমোশন দেব। গোপীনাথ আচার্য তো রেগে অগ্নি স্বর্গ, তুমি কার সম্বন্ধে কি বলছে? পরমেশ্বর ভগবান একে তুমি এইভাবে ইয়ে করছো? সার্বভৌম ভট্টাচার্য কিছুতেই সে কথা মানে না। এখানে এই এই লীলার মাধ্যমে আমরা একটা খুব সুন্দর শিক্ষা পাচ্ছি। এই শিক্ষাটা হচ্ছে যে মহাপ্রভু কিছু লোকের মন গড়া ভগবান নন। বিদগ্ধ পণ্ডিতেরা যারা মহাপ্রভুকে প্রথমে ভগবান বলে স্বীকার করেননি, চরমে তারা তাকে ভগবান বলে স্বীকার করতে বাধ্য হয়েছিল। সার্বভৌম ভট্টাচার্য তখনকার দিনের সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক, তিনি যদিও গৃহস্থ, তিনি সন্ন্যাসীদেরকে পর্যন্ত তিনি শিক্ষাদান করেন। ভারতের বড় বড় সমস্ত সন্ন্যাসীরা এসে তার কাছে বেদান্ত পাঠ করে, আর তিনি সন্ন্যাসী নন কিন্তু ক্ষেত্র সন্ন্যাস অবলম্বন করেছেন। ক্ষেত্র সন্ন্যাস মানে গৃহস্থ আশ্রমে থাকা সত্ত্বেও কোন পবিত্র স্থানে পবিত্র তীর্থে তারা থেকে সেই ক্ষেত্রটিকে অবলম্বন করে তারা থাকেন, ওখান থেকে কোথাও যান না, সেটি হচ্ছে ক্ষেত্র সন্ন্যাস। তো সার্বভৌম ভট্টাচার্যের ক্ষেত্র সন্ন্যাস অবলম্বন করেছিল। সার্বভৌম ভট্টাচার্য তাকে বেদান্ত শেখাবেন শুনে মহাপ্রভুর খুব আনন্দ পেল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, গোপীনাথ আচার্য যদিও প্রতিবাদ করছিল, মহাপ্রভু বললেন দেখুন ইনি আমাকে কৃপা করে তার স্নেহবশত আমাকে বেদান্ত শিক্ষা দিতে চাইছেন, সুতরাং নিশ্চয়ই আমি তাকে বেদান্ত পাঠ করব। তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত শিক্ষা দিচ্ছে, সাত দিন ধরে তিনি তাকে বেদান্তে বিশ্লেষণ করবেন, বেদান্ত পড়াবেন। মহাপ্রভু কোনো প্রশ্ন নেই, হা না কিছুই করছেন, চুপ করে শুনে যাচ্ছেন। সাত দিন পরে সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন এ কি বুঝতে পারছে আমি যা বলছি, চুপচাপ বসে আছে, হ্যাঁ না কিছু বলছে না। তো তিনি জিজ্ঞাসা করলেন কৃষ্ণ চৈতন্য আমি যেটা বলছি সেটা বুঝতে পারছো তো? চৈতন্য মহাপ্রভু বলছেন বললেন আমি সূত্রগুলো বুঝতে পারছি কিন্তু আপনার ব্যাখ্যাটা বুঝতে পারছি না। তিনি বললেন এটা কি কথা, সূত্রটাকে বিশ্লেষণ করে বোঝাবার জন্য, সহজ করে সূত্রটাকে বোঝাবার জন্য ব্যাখ্যা, আর তুমি বলছো যে সূত্র বুঝতে পারছো ব্যাখ্যা বুঝতে পারছো না। মহাপ্রভু বললেন আপনার ব্যাখ্যা সূত্রটাকে বিশ্লেষণ করছে না, আপনার আপনি যেটা বলছেন সেটা সূত্রটাকে আচ্ছাদন করছে, সূত্রটাকে প্রকাশ করছে না বরং সূত্রটাকে আচ্ছাদন করছে। সার্বভৌম ভট্টাচার্য কিরকম কথা তুমি বলছো? মহাপ্রভু বললেন বেদান্ত সূত্রে স্পষ্টভাবে বর্ণনা হচ্ছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন বেদের অন্ত, আর আপনি সেই পরমেশ্বর ভগবানকে নিরাকার নির্বিশেষ নিঃশক্তি বলে তাকে প্রমাণ করার চেষ্টা করছেন। আপনি বলছেন নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়াটাই হচ্ছে জীবনের লক্ষ্য, মুক্তি হচ্ছে জীবনের লক্ষ্য, সেটা যদি হয়। মহাপ্রভু একটা শ্লোক শোনালেন শ্রীমান ভাগবত থেকে, তিনি সার্বভৌম ভট্টাচার্যকে সেই শ্লোকটি বিশ্লেষণ করতে বললেন, ব্যাখ্যা করতে পারে। আত্মার আমর্শ্য মুনয় নির্গ্রন্থপি উরুক্রমে উর্বন্তি অহৈতুকিং ভক্তিং ইত্থম ভূত দুরহরি। আত্মারাম, আত্মাতেই তাদের আত্মাতেই যারা আনন্দ আস্বাদন, অর্থাৎ নির্গ্রন্থ যাদের কোনো গ্রন্থি নেই, মানে কোনো বন্ধন নেই, যারা সমস্ত বন্ধন থেকে মুক্ত, জড়জগতের সমস্ত বন্ধন থেকে যারা মুক্ত, তার মানে মুক্ত অবস্থায় যে আত্মারামীগণ, আত্মারামীরা ব্রহ্মানন্দ আস্বাদন করছে, মুক্তির আনন্দ আস্বাদন করছে। কুর্বন্তি অহৈতুকি ভক্তি, তারাও কেন তাহলে ভগবানের অহৈতুকি ভক্তি করে, মুক্ত হয়ে যাওয়ার পরেও তারা কেন ভগবানের ভক্তি করে, এমনই হচ্ছে ভগবানের অদ্ভুত গুণ। ইচ্ছম্ভূত ভগবানের এমনই গুণাবলী যে এই জড়জগতের বন্ধন থেকে যারা মুক্ত হয়ে গেছেন তারা পর্যন্ত তার প্রতি অহৈতুকি ভক্তি অনুসরণ, অহৈতুক তার প্রতি ভক্তি করে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বোঝালেন, বিশ্লেষণ করে বোঝালেন এই শাস্ত্রতত্ত্ব যে মুক্তির পরে হচ্ছে ভক্তি, মুক্তির জীবনের চরম লক্ষ্য নয়, মুক্তির পরেই হচ্ছে ভক্তি। মুক্ত এই জগৎ, ঠিক আছে, এই জড়জগৎটা কারাগার স্বরূপ, এই জড়জগৎটা কারাগার, আমরা এই কারাগারে কয়েদিরা দণ্ডভোগ করছি। তো কয়েদি যদি কারাগার থেকে বেরিয়ে যায়, কারাগার থেকে বেরিয়ে যাওয়াটা কি তার জীবনের একমাত্র উদ্দেশ্য? বেরিয়ে যাওয়ার পরে তারপরে কি করবে? কারাগার থেকে মুক্ত হয়ে গেল, বেরিয়ে গেল, তারপরে সে কি করবে? তিনি এইভাবে বিশ্লেষণ করলেন যে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে যে মুক্ত অবস্থাতে ভগবানের সেবা সম্পাদন, ইত্থম্ভূত গুণগরি। সার্বভৌম ভট্টাচার্য যিনি সারা জগতে বিদগ্ধ বৈদান্তিক বলে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী রূপে যার যার প্রসিদ্ধি ছিল, তিনি এইভাবে একটা 24 বছর একটা বালকের কাছে পরাস্ত হয়ে গেল। সার্বভৌম ভট্টাচার্য এই দুঃখে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে তিনি ঘরে একলা বসে রয়েছেন, মনে গভীর অনুতাপ যে একটা শিশুর কাছে, একটা বালকের কাছে পরাজয় স্বীকার করতে হল। এরকম এই মনোভাবটা কারো হয়েছিল মনে আছে? কেশব কাশ্মীর, ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, একটা বালকের কাছে এইভাবে হেলায় বালকটি তাকে হারিয়ে দিল। সার্বভৌম ভট্টাচার্যের সেই অবস্থা। তখন রাত্রে, গভীর রাত্রে, তখনও সার্বভৌম ভট্টাচার্য মনের দুঃখে জেগে রয়েছেন, অশ্রুপাত করছেন। তখন মহাপ্রভু এসে তার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে তার চতুর্ভুজ, তার ষড়ভুজ মূর্তি দেখালেন, শঙ্খচক্র বদাবদ্ধ দণ্ডকমণ্ড, এবং তারপর দুই হাতে রামচন্দ্রের ধনুর্বাণ, দুই হাতে কৃষ্ণের মুরলি, আর দুই হাতে সন্ন্যাসীর দণ্ড এবং ক্ষমণ্ড। সার্বভৌম ভট্টাচার্য দেখে তার পায়ে পড়ে গিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে এই যে শিশু বালকটি যাকে যার কাছে তার পরাজয় স্বীকার করতে হল, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। তখন সার্বভৌম ভট্টাচার্য 100টি শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বন্দনা করেছিলেন সার্বভৌম শতক নামে সেটা বিখ্যাত। তাতে তিনি বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যৌগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাং বুধির যস্তমহং প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য এই সন্ন্যাস যে ত্যাগের যে আদর্শ বিদ্যা সেটা শিক্ষা দেওয়ার জন্য, সেই শিক্ষা এবং সেটা কি, এই প্রকৃত বৈরাগ্য কি, প্রকৃত সন্ন্যাসের উদ্দেশ্য কি, নিজ ভক্তি যোগ, তার নিজের ভক্তি যোগ, ভগবত ভক্তি, ভগবান এসে তার নিজের ভক্তি শিক্ষা দিচ্ছে, নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক, শিক্ষার্থম শিক্ষা দেওয়ার জন্য, এক পুরুষ পুরাণ সে পুরাণ পুরুষ পরমেশ্বর ভগবান, শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী, তিনি এসেছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, কৃপা বুধির জল এই যে কৃপার পারাবার, কৃপার সমুদ্র, কৃপা সিন্ধু, তমহং প্রপদ্যে তার চরণে আমি আমাকে সমর্পণ করব। এইভাবে সার্বভৌম ভট্টাচার্যকে শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্ধার করলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন থেকে ভগবত ভক্তি পরিণত হল। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন রাজার পণ্ডিত, তিনি অত্যন্ত প্রভাবশালী, তিনি মহাপ্রভুর অনুগত হলেন। জগন্নাথ পুরীতে মহাপ্রভুর খ্যাতি প্রবলভাবে প্রসার লাভ করতে লাগল। রাজা প্রতাপরুদ্র প্রথমে মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেন, সার্বভৌম ভট্টাচার্য তাকে বুঝিয়েছেন, যে সার্বভৌম ভট্টাচার্য প্রথমে নিজেই মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করতে চাননি, তিনি এখন রাজাকে বলছেন যে এই শ্রীকৃষ্ণ চৈতন্য ব্যক্তিটি হচ্ছে স্বয়ং ভগবান। প্রতাপরুদ্র বললেন না, ভগবান মহাপুরুষ বলে মানতে পারি, ভগবান বলে মানতে পারি, ভগবানই জগন্নাথ, এটা আপনাদের কেন সাধারণ, মহাপ্রভু তো ভগবানের মতো লীলা করছেন না, তিনি ভক্তরূপে লীলা করছেন, তাই তাকে চেনা কঠিন, চেনা তাই। কিন্তু প্রতাপরুদ্র কিভাবে মহাপ্রভুকে স্বীকার করলেন, মহাপ্রভুর ভগবত্তা স্বীকার করলেন, তারও একটা খুব সুন্দর বৃত্তান্ত রয়েছে। চৈতন্য মহাপ্রভু কিছুদিন জগন্নাথপুরীতে থাকার পরে মনস্থ করলেন যে তিনি দক্ষিণ ভারতে যাবেন, দক্ষিণ ভারত তীর্থ পর্যটন, এইভাবে তিনি জগন্নাথপুরী ছেড়ে চললেন দক্ষিণে। এবং কুর্মক্ষেত্রে এসে, একটা গ্রামে এসে তিনি এক ব্রাহ্মণের বাড়িতে আতিথ্য স্বীকার করলেন এবং মহাপ্রভু এইভাবে ভ্রমণ করতেন, সারাদিন ভ্রমণ করতেন, রাত্রিবেলা কোন ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিতেন, কখনো সেই আশ্রয় মিলত না, এইভাবে তিনি তীর্থ ভ্রমণ করছেন। এই ব্রাহ্মণের বাড়িতে এবং যখন যে সেই ব্রাহ্মণের বাড়িতে কোন ব্রাহ্মণের বাড়িতে যেতেন থাকতেন, সারা রাত কৃষ্ণ কথার আলোচনা হতো এবং সেই কৃষ্ণ কথার কৃষ্ণ উপদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, এই ইয়েটি তিনি তাদেরকে শেখাতেন, কৃষ্ণ কথা শোনাও সকলকে, সকলকে কৃষ্ণ ভক্তিরূপ সম্পদ দান। তারপরে সকালবেলা মহাপ্রভু চলে যেতেন, সেই গ্রামবাসীদের যাদেরকে তিনি শিক্ষা দিলেন তিনি এই শিক্ষা দিতেন, যারে দেখো তারও কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া দাঁড়িয়ে রয়েছে। এইভাবে মহাপ্রভুর মুখে কৃষ্ণ কথা শুনে তারা কৃষ্ণ ভক্ত পরিণত হতো, তারপরে তারা গিয়ে অন্য সকলের কাছে কৃষ্ণ ভক্তি শোনাত, এইভাবে সর্বত্র কৃষ্ণ ভক্তির প্রচার হতে থাকত। তো সেখানে সেই গ্রামে বাসুদেব বলে এক ব্রাহ্মণ থাকত, তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত, গলিত কুষ্ঠ, তার সারা শরীর গলে গেছে, আর সেই গলিত কুষ্ঠে কীট রয়েছে, কৃমি কৃমি কীট। একে তো কুষ্ঠের এই যন্ত্রণা, তারপরে এই কৃমি কীটগুলি ওগুলো মাংস খায়, পচা মাংস, তার ফলে আরো যন্ত্রণা হয়। কিন্তু সেই বাসুদেব এত কৃপালু, এত দয়ালু, যে কোনো কীট যখন পড়ে যায় তার ঘা থেকে, তখন তাকে তুলে এনে আবার সেই খায়ের উপরে রাখে, এমনই তার কৃপা। সেই বাসুদেব সকালে খবর পেল যে ভগবান স্বয়ং তাদের গ্রামে এসেছিল, সে কথা শুনে সে ছুটে গেল সেই ব্রাহ্মণের বাড়িতে ভগবানকে দেখা করল, কিন্তু গিয়ে শুনলেন যে তিনি চলে গেছে। আর যে কবে কোথায় তার দেখা পাবেন, সেই বিরহে, সেই দুঃখে তিনি কাঁদতে লাগলেন, তার মাটিতে পড়ে তিনি কাঁদতে লাগলেন যে ভগবান এত কাছে এসেছিল অথচ তার দর্শন আমি পেলাম না। এদিকে মহাপ্রভু অনেক তো দূর চলে গিয়েছিলেন, কিন্তু এই বাসুদেবের জন্য, তিনি তো অন্তর্যামী, তিনি তো সকলের মনের কথা জানেন, তিনি ফিরে এলেন। ফিরে এসে তিনি বাসুদেবকে আলিঙ্গন করলেন এবং মহাপ্রভু স্পর্শে বাসুদেবের কুষ্ঠরোগ সেরে গেল। শুধু কুষ্ঠরোগ সেরে গেল না, সে এক অপূর্ব সুন্দর দেবতার মতো এক সুন্দর শরীর পেল। কিন্তু বাসুদেব আক্ষেপ করতে লাগল, এতদিন কুষ্ঠরোগ ছিল, শরীরটা বিকৃত ছিল, শরীরে জ্বালা যন্ত্রণা ছিল, তার ফলে এই শরীরটা নিয়ে সুখ ভোগের, ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা নিরস্ত হয়েছিল, কিন্তু এখন যে শরীর পেয়েছি, এই শরীর পেয়ে তো জড়সুখ ভোগের প্রতি এখন আমি আসক্ত হব, লালায়িত হব। তখন মহাপ্রভু তাকে আশ্বাস দিলেন, না, ভগবানের চরণারবিন্দের স্মরণ যারা গ্রহণ করে তাদের মায়া তাকে স্পর্শ করতে পারে। এই কথাটা যখন মহারাজ প্রতাপপুরে জানতে পারলেন, তখন তিনি স্বীকার করলেন, হ্যাঁ তিনি নিষ্ক্রিয় করলেন। তার একটা কারণ তিনি দেখালেন যে অনেক মহাত্মা, সিদ্ধ পুরুষ, কুষ্ঠরোগীকে কুষ্ঠরোগ নিরাময় করেছে, কিন্তু কেউই সেই কুষ্ঠরোগীকে জড়িয়ে ধরে। ভগবান যিনি হচ্ছেন পরম পিতা, ওই পুত্রের প্রতি বাৎসল্য বশত সেই একটা বিকৃত জঘন্য অবস্থাতেও তিনি তাকে জড়িয়ে ধরতে পারেন, অন্য কেউ সেটা পারে। এই এ করে প্রতাপপুত্র বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। তখন তিনি মহাপ্রভুকে দর্শন করার জন্য আকুল হয়ে উঠে। মহাপ্রভু যখন ফিরে এলেন তার দক্ষিণাত্য ভ্রমণের পরে, তখন প্রতাপপুত্র তার দর্শনের জন্য লালায়িত হলেন। কিন্তু মহাপ্রভুর কাছে যখন সেই কথাটা বলা হল, প্রতাপপুত্র রাজা তাকে দর্শন করতে চায়, মহাপ্রভু বললেন, না, এই রাজাকে দর্শন দেওয়া, রাজদর্শন সন্ন্যাসীর কাজ নয়। রাজাকে দর্শন দেওয়া, রাজাকে দর্শন করা সন্ন্যাসীর কাজ। সন্ন্যাসী কি বিরক্ত বিষয়ে মুখ দর্শন করলেও জগৎ প্রতি আসক্তি আসে, দুষ্ট হয় মন। আরেকটা দৃষ্টান্ত তিনি দিলেন যে একটা সাপের সঙ্গে, বিষাক্ত সাপের সঙ্গে এক ঘরে থাকাও শ্রেয়, কিন্তু বিষয়ের মুখ দর্শন করা উচিত না। প্রতাপরুদ্র বারবার সকলকে অনুরোধ করতে লাগলেন, দয়া করে মহাপ্রভুকে কৃপা করতে বলুন। প্রতাপরুদ্রের সেই আবেদন তারা সকলে মহাপ্রভুকে জানালো। মহাপ্রভু পরে একেবারে বিরক্ত হয়ে, উত্তপ্ত হয়ে তিনি বললেন, তোমায় তোমাদের রাজাকে নিয়ে তোমরা থাকো, আমি চলো। এইভাবে তোমরা যে পীড়াপিড়ি করছো রাজাকে দর্শন করার জন্য, সেই দর্শন আমি দিতে চাই, আমি এখান থেকে চলে যাব। তখন সকলে ভয় পেয়ে গেল। এদিকে প্রতাপেন্দ্র এত বিমর্ষ হয়ে পড়েছিলেন, এত ব্যথিত হয়েছিলেন, ভারাক্রান্ত হয়েছিলেন, যে তিনি তখন ঠিক করলেন যে তিনি সন্ন্যাসী হয়ে যান। মহাপ্রভু তাকে বিষয়ী বলে দর্শন দিচ্ছেন না, ঠিক আছে আমি রাজকার্য সবকিছু ত্যাগ করে আমি সন্ন্যাসী হয়ে যাব। তখন তারা ইয়ে করলেন, ঠিক আছে মহাপ্রভু রাজাকে দর্শন দেবেন না, কিন্তু রাজপুত্রকে দর্শন দিতে পারেন। এবং মহাপ্রভুর বহিপাশটাকে দেওয়া হল, মহাপুরুষ তাতে রাজি করলেন। কেন, রাজা নিজে দর্শন করতে পারছেন না, কিন্তু তারই প্রতিনিধি, তারই ইয়ে পুত্র, তাকে দর্শন, তাকে দর্শন দিলে যেন রাজা নিজের দর্শন লাভ হবে। ওইভাবে মহাপ্রভু তাকে, তার পুত্রকে দর্শন দিল। পুত্রকে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হয়েছে, নিশ্চয়ই সে রাজপুত্র অত্যন্ত সৌভাগ্যবান, এবং কৃষ্ণের কৃপা মহাপ্রভু তার মধ্যে দর্শন করলেন। এরপরে রথযাত্রার সময় এলো, রথের সময় মহাপ্রভু দেখলেন যে রাজা নিজে হাতে জগন্নাথের সামনে রথ ঝাড়ু দিচ্ছে। যে কাজটা হচ্ছে, যে কাজটা হচ্ছে ম্যাথরের কাজ, ঝাড়ু দেওয়া হচ্ছে ম্যাথরের কাজ, ক্ষত্রিয় রাজার কাজ। এই সম্পর্কে ইয়ে আছে, এটা হচ্ছে জগন্নাথ পুরীতে রাজাদের একটা চিরাচরিত প্রথা, চিরকাল ধরে, দীর্ঘকাল ধরে এটা পুরীর রাজারা জগন্নাথের রথের সামনে রথের আগে ঝাড়ু দেয়। এক রাজার মেয়ের সঙ্গে পুরীর রাজকুমারের বিবাহ হওয়ার, পুরীর রাজকুমারের বিবাহ হওয়ার কথা চলছিল, কিন্তু ওই রাজা যখন শুনতে পারল যে পুরীর রাজা রাস্তা ঝাড়ু দেয়, তখন ও বলল ম্যাথরের সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে করছি। এই নিয়ে এক বিরাট যুদ্ধের আয়োজন হয়েছিল, এবং সেই যুদ্ধে রাজার ক্ষমতা যদিও তার থেকে, ওই অপর রাজার থেকে অনেক, পুরীর রাজার ক্ষমতা অনেক কম ছিল, কিন্তু কৃষ্ণ বলরাম নিজে গিয়ে যুদ্ধ করে সেই রাজাকে পরাস্ত করে। যাই হোক, তো মহাপ্রভু যখন দেখলেন যে জগন্নাথ পুরীর রথের সামনে মহারাজ প্রতাপরুদ্র এইভাবে নিজে রথের সামনে রাস্তা পরিষ্কার করছেন, ঝাড়ু দিচ্ছেন, তখন মহাপ্রভু মনে কিছুটা তার প্রতি মনোভাব শিথিল হয়েছিল, অনুকূল হয়েছিল। রথযাত্রা শুরু হল, রথ এসে বালগণ্ডিতে থামে। জগন্নাথ পুরী, জগন্নাথ মন্দির থেকে রথে যাওয়ার পথে বালগন্ডি বলে একটা জায়গা আছে, সেখানে জগন্নাথ থামে। কেন সেইখানে জগন্নাথের সকলের ভোগ গ্রহণ করে। ওই এতে রথ রথ থেমেছে, মহাপ্রভু হ্যাঁ রথের সামনে নৃত্য করছিলেন। নৃত্য করে ক্লান্ত হয়ে মহাপ্রভু যখন বালগন্ডিতে রথ থামল, তখন মহাপ্রভু ওই সংলগ্ন উদ্যানে গিয়ে তিনি একটা গাছের নিচে শুয়ে আছেন। এমন সময় মহারাজ প্রতাপ রুদ্র এসে একজন সাধারণ গ্রাম্য কৃষকের, সাধারণ গ্রামের গ্রাম্য ব্যক্তির বেশ ধারণ করে, রাজবেশ পরিত্যাগ করে একজন সাধারণ মানুষের মতো বেশ করে তিনি এসে এসে মহাপ্রভুর পাদ সম্বাহন করছে, পা টিপছে। আর শ্রীমদ ভাগবতের থেকে তিনি শ্লোক আবৃত্তি করছেন, ভগবানের মহিমা কীর্তন করে। তখন একটা শ্লোকে তিনি যখন বর্ণনা করলেন গোপী গীতা, ব্রজগোপিকারা কৃষ্ণের বিরহে তারা কৃষ্ণকে খুঁজতে খুঁজতে যমুনার পাড়ে এসেছে, রাসলীলায় তারা কৃষ্ণের সঙ্গে নৃত্য করছিল, 16,000 গোপীর সঙ্গে 16,000 কৃষ্ণ নাচছেন, এবং হঠাৎ কৃষ্ণ এই রাসলীলা থেকে অন্তর্ভুক্ত হয়ে চলে গেল। গোপীখানার মনের আনন্দে, চরম আনন্দে উদ্বেল হয়ে কৃষ্ণের সঙ্গে নাচছিলেন, হঠাৎ দেখেন কৃষ্ণ নেই। তাদের মনোভাবটা তখন কিরকম? একটা অমূল্য সম্পদ পাওয়ার পরে যদি সেই সম্পদটা হারিয়ে যায়, একটা দরিদ্র ব্যক্তি সে হঠাৎ কোটি কোটি টাকা পেল, তার তখন কিরকম আনন্দ হবে? তারপরে যে সেই টাকাটা যদি হারিয়ে ফেলে তখন তার কি অবস্থা? তাদের মনোভাবটা সেরকম, এক পরম সম্পদকে তারা পেয়েছিল, কৃষ্ণের সঙ্গে তারা নাচছিলেন, আর সেই কৃষ্ণ হঠাৎ চলে গেল। মনের দুঃখে তারা কৃষ্ণকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে যমুনার পাড়ে এসেছেন। সেটি হচ্ছে গোপী গীতা। মহারাজ প্রতাপ রুদ্র এই গোপী গীতার নবম শ্লোক যখন আবৃত্তি করলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীর ইয়েরিতম কল্পসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরি না জানা। এই শ্লোকটি আবৃত্তি হলে বিশেষ তাৎপর্য এই যে তিনি মহাপ্রভুর ঔদার্যের কথা এখানে বর্ণনা করছেন, যে হে ভগবান তোমার কথামৃত, গোপীরা বলছেন তব কথামৃত, তোমার কথারূপ কৃষ্ণ কথারূপ যে অমৃত, তা তপ্ত জীবনম এই জড়জগতের দুঃখ দুর্দশায় আক্রান্ত যে জীবন, সংসার দাবা নলীহ লোক, যেন আমরা যেন এই জড়জগতে সকলে দাবা নলে দগ্ধ হচ্ছি, তপ্ত জীবনম কবিভীর ইলিতম কবি 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 কারা? যারা প্রকৃত তত্ত্ববেত্তা তারাই হচ্ছেন, তিনি হচ্ছেন কবি। ব্রহ্মা নারদ আদি মহান ভগবত ভক্তেরা হচ্ছেন কবি। সে তোমার এই কথামৃত এই কবিরাই ইরিত, কবিরাই বর্ণনা করে প্রচার করে, কবিভীর ইরিত। আর তার ফলে কল্প সাপ অহম, হৃদয়ের সমস্ত কলুষ দূর হয়ে যায়। শ্রবণ মঙ্গলম, এই তোমার কথামৃত শ্রবণ করলেই আমার পরম মঙ্গল সাধিত হয়। শ্রবণ শ্রবণের ফলেই এক মহান মঙ্গলের উদয় হয়। শ্রবণ মঙ্গল শ্রীমদ আততম এবং তা পরম সম্পদ শ্রী পরম সৌভাগ্যের সূচনা করে, পরম সৌভাগ্য প্রদান করে। শ্রীমদ আততম ভূমি গৃহন্তি যারা এই পৃথিবীতে তোমার এই মহিমা প্রচার করে, তোমার কথামৃত বিতরণ করে, ভূমি গৃহন্তি যে ভূরিদা তারাই হচ্ছেন প্রকৃত ভূরিদা, মহান বদান মহাদান মহান দাতা তারাই হচ্ছেন প্রকৃত ভূরিদা বা মহাভূরি মানে বিশাল দা দাতা মহাবদান মহাদানকারী মহান দাতা। প্রতাপরুদ্রের এই কথা এই শক্তির আবৃত্তি করার উদ্দেশ্যটা ছিল এই যে তুমি সারা জগৎ জুড়ে এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কথা তুমি দান করছ, তুমি এই ভুড়ি দাও, তুমি সকলকে কৃপা করছো, তুমি আমাকে শুধু কৃপা করলে না, তোমার কৃপায় সারা জগতে সকলে তোমার কৃপা ধন্য হল, কিন্তু প্রতাপরুদ্রই কেবল বঞ্চিত হয়ে গেল। কিন্তু মহাপ্রভু কি করলেন, এই শক্তি শুনে তিনি লাফিয়ে উঠলেন, উঠে বললেন ভুড়িদা ভুড়িদা। সত্যি এই কৃষ্ণ কথা যিনি প্রচার করেন তিনি হচ্ছেন প্রকৃত দাতা, তিনি হচ্ছেন বলে তিনি যেই প্রতাপরুদ্রকে তিনি দর্শন দিতে চাননি সেই প্রতাপরুদ্রকে জড়িয়ে ধরলেন। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি, এই শক্তির মাধ্যমে যে যিনি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কথার প্রচার করেন তিনি হচ্ছেন প্রকৃত দাতা। কে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করেছে, শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্লাবন এনেছে, সেই প্রভুপাদেরই যেন মহিমা স্বীকার করে মহাপ্রভু এইভাবে বললেন ভুড়িদা ভুড়িদা। হ্যাঁ, যিনি সেটা করেন, যিনি আসবেন এসে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করবেন তিনি হচ্ছেন ভুড়িদা, তিনি হচ্ছেন ভুড়িদা। এই শক্তি আমাদের বইটাতে আছে, তাহলে এটা আমরা গাইব এখন। হ্যাঁ, আর এর সঙ্গে আরো চারটি শ্লোক, এটা নবম শ্লোক, নবম শ্লোকটা আমরা প্রথমে গাইব, তারপরে এক দুই তিন চার এই চারটি শ্লোক আমরা গাইব। Oh,
Thank you. Oh.
অখিল দেহিত অন্তরাত্মাতে
Thank you.
Krishna Krishna Hare Hare অনেক প্রশ্ন এসে গেছে। হরে কৃষ্ণ। আদিত্য সাঁতরা, আদিত্য সাঁতরাকে এগুলো দেখেন তো তোমার নাম আদিত্য স্যার, ধন্যবাদ গুরু মহারাজ। আপনি যদি কৃপা করে বলেন যে আমাদের শরীরে পাগল হওয়ার পাঁচটি বায়ুর নাম, পাগল হওয়ার পাঁচটি বায়ু না, আমাদের সকলের শরীরে পাঁচটি বায়ু আছে, সেই বায়ুগুলি হচ্ছে প্রাণ, অপান, সমান, ব্যান এবং উদান, এটা হচ্ছে পাঁচটি। চৈতন্য মহাপ্রভু কত বয়সে দীক্ষা গ্রহণ করেন এবং তখন কত সাল ছিল? মহাপ্রভুর দীক্ষা বয়স হয়তো তখন 21 বছর, 21 বছর, তাহলে তখন সালটা হবে 1407। অন্তরঙ্গ রাধিকা দেবী দাসী, হরে কৃষ্ণ গুরু মহারাজ। হরিনাম দীক্ষার পর ব্রাহ্মণ দীক্ষা নেওয়া ভক্তি জীবনের জন্য কতটা দরকারি, ব্রাহ্মণ দীক্ষাকে ভক্তি জীবনে অগ্রগতির কোন স্তর, বৈষ্ণবের স্তরটা ব্রাহ্মণের স্তর থেকে উঠে। সুতরাং যে হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ বৈষ্ণব দীক্ষা লাভ হলে ব্রাহ্মণ দীক্ষা না হলেও কোন অসুবিধা হয় না, কেননা হরে কৃষ্ণ হচ্ছে মহামন্ত্র, আর গায়ত্রী মন্ত্র হচ্ছে মন্ত্র। তবে বিধি ভক্তিতে যেহেতু পূজা আচ্ছা হয়, তাই জন্য মন্দিরে পূজা আচ্ছার জন্য, ভগবানের সে নিত্য সেবার জন্য ব্রাহ্মণ দীক্ষার প্রয়োজন। অয়ন্তিকা দাস, তোমার নাম? অয়ন্তিকার প্রশ্ন, অয়ন্তিকার ছোট্ট মেয়ে, তোমার বয়স কত অয়ন্তিকা? হ্যাঁ, 8 বছর। ও, ওর প্রশ্ন, মহারাজ আমার প্রণাম নেবেন, আমার দাদু কেন ভগবানকে ভালোবাসেন না? তুমি তোমার দাদুকে ভালো করে ভগবানের কথা বোঝাওনি, তাই তোমার দাদু ভগবানকে, তুমি যদি তোমার দাদুকে একটু ভালো করে বুঝিয়ে দাও তাহলে তোমার দাদু ঠিক ভগবানকে ভালো, ঠিক আছে? তো তুমি বোঝাবে বাড়ি গিয়ে? ওকে। প্রিয়া শেষ, হরে কৃষ্ণ গুরু মহারাজ। এসা কি হতি হ্যাঁ কি লক্ষ্মী মা কি পূজা বিষ্ণু ভগবান ওর গণেশ দেব দোনোঁ কে সাথ হতি হ্যায়? লক্ষ্মী দেবী কে সাথ, লক্ষ্মী নারায়ণ সহি রূপ সে লক্ষ্মী দেবী কি পূজা ভগবান কে সাথ হি হোনা চাহিয়ে। বল্কি ভৌতিক জগত মে যে লক্ষ্মী দেবী কা পূজা হোতা হ্যায় ও কিউঁ হোতা হ্যায়? ও পূজা হোতা হ্যায় পয়সা কে লিয়ে। লক্ষ্মী দেবী পয়সা দেতি হ্যায় ইসলিয়ে লক্ষ্মী দেবী কো পূজা হোতা হ্যায়। আর গণেশ জি কা কাম ক্যা হ্যায়? গণেশ জি কা কাম, গণেশ কা কাম হ্যায় সিদ্ধি প্রদান করা, বিজনেস মে সকসেস লানা। তো বিজনেস মে সকসেস হোনে সে লক্ষ্মী দেবী কা কৃপা মিলেগি, ইসলিয়ে গণেশ কে সাথ লক্ষ্মী কি পূজা হোতি হ্যায়। ওকে, বল্কি তুমো কিসকা কেসে পূজা করনা চাহিয়ে লক্ষ্মী কা? হ্যাঁ, গণেশ কে সাথ ইয়া বিষ্ণু কে সাথ, নারায়ণ কে সাথ? বহুত আচ্ছা, তোমারা পিতাজি কেসে করতে হ্যায়? তো বতানা কি উনকো ভি কিসকে সাথ করনা চাহিয়ে? নারায়ণ কে সাথ, লক্ষ্মী নারায়ণ, পত্নী পতি কে সাথ রয়েছে হমেশা। লক্ষ্মী গণেশ আর বিষ্ণু লক্ষ্মী কে পূজা সাথ মে কিউ করতে হ্যায়? আচ্ছা ঠিক আছে, তো জবাব মিল গেয়ে। হম জব মহামন্ত্র কা উচ্চারণ করতে হ্যায় তো আপনি দোনো হাতো কো উপর কো তরফ কর দেতে হ্যায়, হম এসা কিউ করতে হ্যায়? दो हाथ को उठाने का मतलब क्या है? टोटल सरेंडर, हैंड्स अप, मतलब क्या होता है? पूरा सरेंडर, भगवान के नाम पूरा सरेंडर के साथ करना चाहिए। अच्युत कृष्णदास, अच्युत कृष्णदास के गुरुदेव अपने चरण एवं दंडवत प्रणाम स्वीकार करबें। আমার তিনটি প্রশ্ন রয়েছে। গতকাল বলেছেন যে ইসকনের অনুগামীরা মাধুর্য রসে এবং রস আস্বাদন করে মহাপ্রভুর পথ অনুসারে আমি ইসকনের সঙ্গে যুক্ত থাকায় বাৎসল্য রসে আর সেবা করলে কি অন্যায় হবে? উত্তর পেলে ভালো হবে। বাৎসল্য যদি ইয়ে থাকে করতে পারে, তবে ইসকনের সাধারণ ভাবটা হচ্ছে মাধুর্য। বুঝছিলাম যে মাঝি গঙ্গাদাস পণ্ডিতকে পার করেছিলেন তিনি কে ছিলেন? তিনি ভগবান স্বয়ং মাঝি হয়ে এসে গঙ্গাদাসকে পার করেছিলেন। সেই কথাই চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, মনে আছে কে করেছিল? মানে আমি করেছি। মৃত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে তাকে কৃষ্ণপ্রসাদ দিলে তার আত্মা কি ভগবত ধাম প্রাপ্ত হয় না কি পরজন্মের পথ পরিষ্কার হয়, সেটা নির্ভর করবে সেটা ভগবানের প্রতি তার আসক্তি কতটা হয়েছে তার উপর। হ্যাঁ, গৌরাঙ্গী প্রিয়া দাসী, গুরু মহারাজ আমার বিনীত প্রণাম গ্রহণ করবেন। আমার প্রশ্নটি হল, মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন তারা কি কৃষ্ণপ্রেম লাভ করতেন না? তাহলে মহাপ্রভু অবতীর্ণ হবার আগে কি হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা এখনকার মতো ছিল না? সেই কারণেই কি প্রহ্লাদ মহারাজ বৃন্দাবনের পরিবর্তে বৈকুণ্ঠে গিয়েছিলেন? দেখো, মন্ত্র আছে কিন্তু মন্ত্রের সঙ্গে সম্বন্ধ জ্ঞানটা হচ্ছে মূল বিষয়, যার সম্বন্ধে এই মন্ত্রের মাধ্যমে আমি যাকে ডাকছি তাকে পাব। কৃষ্ণ নামে যদি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের প্রতি সম্বন্ধ থাকে হয় তাহলে সেটা বৃন্দাবনের সম্বন্ধ। এই কৃষ্ণ যদি দ্বারকার কৃষ্ণ হন তাহলে দ্বারকা, আর এই কৃষ্ণ যদি নারায়ণ হন তাহলে বৈকুণ্ঠ। এইভাবে নামের সঙ্গে নামের সম্বন্ধটা। কোন উত্তর হচ্ছে সুধীর চৈতন্য দাস, গুরু মহারাজ এমন দণ্ডবোধ সতীপদ প্রণাম গ্রহণ করবেন। প্রশ্ন, যাকে দেখো তাকে কহো কৃষ্ণ, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেব। এক কথা সকলকে সকল সময় সব পরিস্থিতিতে বলা যেতে পারে কি? দেখতে হবে, কথা বলতে হবে, কৃষ্ণ কথা শোনাতে হবে। যে শুনতে চায় তাকে শোনাতে হবে, যে শুনতে চায় না তাকে শোনাতে গেলে তো সময় নষ্ট হবে। সুতরাং যারা যারে দেখো তারে কহো, মানে যারা শুনতে চায় তাদের কাছে গিয়ে কৃষ্ণ কথা। এর মনে নাম নেই। ও আচ্ছা, আমি নরেন্দ্রনাথ ঘোষ, বাড়ি বাজার ঘোষ। কোথায়? নরেন্দ্রনাথ ঘোষকে? আচ্ছা, আমার নিজের ব্যাপারে আমারই সংশয় হয়। আমি আপনাকে ভীষণ শ্রদ্ধা ও ভক্তি করি। সমস্ত বৈষ্ণব ভক্তের সান্নিধ্যে আসতেও তাদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। আমি মায়াপুর ও বৃন্দাবনে নিয়মিত যাই, কীর্তন করি আর খুব আনন্দ পাই। কিন্তু আমার মনে হয় আমি ঘোর বিষয়ে, শ্রীকৃষ্ণের কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি, বাড়ি গাড়ি আর অনেক কিছু। আমার একমাত্র পুত্র বৃন্দাবনে গুরুকুলে পড়ে, আমার ছেলে কৃষ্ণের খুব ভক্ত হয়েছে। আমি সব জেনেও কিছুতে প্রতিদিন ষোলমালা জপ করার সময় পাচ্ছি না, বা খুব বেশি চেষ্টা বোধ হয় করছি না। আমার স্ত্রীও খুব ভক্ত, তাই মহারাজ আমার মনে হয় আমি স্বার্থপর। আমি কি আদর্শ ভক্ত হতে পারবো? তবে কিভাবে যদি রাস্তা দেখান বড়ই উপকৃত হই। হরে কৃষ্ণ। খুব ভালো প্রশ্ন নরেন্দ্রনাথ। এখন দেখো জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, জাগতিক লাভ বিষয় এগুলির প্রভাবটা অনেক কিছুদিন থাকবে, একটা চিরকাল কি একটা থাকবে? বাড়ি গাড়ি কতদিন থাকবে? একদিন সব ছেড়ে চলে যেতে হবে, তাই না? সেটা কি বুঝতে পারছ? হ্যাঁ সেটা বুঝতে পারছ, সেটা মেনে নিয়েছ। এখন যখন চলে যাবে সঙ্গে বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবে? তুমি যদি এখন ধরো এখান থেকে বম্বে যাও, তো বম্বে যাওয়ার আগে কি করো? ওখানে থাকার ব্যবস্থাটা করো, তাই না? ওখানে গিয়ে পৌঁছে কিভাবে কিভাবে কি করবে সেগুলো আগে থেকে ব্যবস্থা করে নেবে, তাই নয় কি? সুতরাং এই জগৎটা ছেড়ে আমাদের যখন অন্য জগতে যেতে হবে তখন কি করতে হবে? তখন আমরা কি করব? সেই ব্যবস্থাটা একটু করতে হবে কি? করাটা বুদ্ধিমানের কাজ নয় কি? সেই জন্যই ভগবানের সঙ্গে সম্পর্কটা স্থাপন করতে হবে। কেন? ভগবানের সঙ্গে যদি সম্পর্কটা স্থাপন হয়ে যায় তাহলে ওই জগতের জীবনটাও সুস্থ, তা যদি না হয় তাহলে পরবর্তী জীবনে কি হবে তা আমরা জানি না। ধরো পরবর্তী জীবনে যদি একটা পশু শরীর লাভ হয় সেটা কি বাঞ্ছনীয় হবে? কিন্তু তার পশুজনে যদি পাবো না তার কি নিশ্চয়তা আছে? কিন্তু যদি ভগবানের সঙ্গে সম্পর্কটা স্থাপন করিনি ভক্তির মাধ্যমে, তাহলে অন্তত এইটুকু নিশ্চয়তা আছে যে পরবর্তী জীবনে ভগবত ভক্তির অনুকূল শরীর লাভ হবে। তো এই কথা একটু ভেবে ভালো করে বিচার করে দেখো। হ্যাঁ, আর যদি এই বিষয়ে আলো আলোচনা করতে চাও তাহলে ভক্তরা আছে ব্যারাকপুরে, আমাদের ভক্তরা আছে, তাদের সঙ্গে একটু আলোচনা করো, তারা তোমাকে নিশ্চয়ই পথ দেখাবে। এবং তোমার ছেলে যখন বৃন্দাবন গুরুকুলে করছে তার মানে তুমি এই পথে অনেক গভীরভাবে জড়িয়ে আছো। সুতরাং ভক্তদের সঙ্গে এই কৃষ্ণ কথা আলোচনা করো, করে যেটা করণীয় ঠিক আছে, ঠিক আছে। আর তুমি তো বলছো যে ভগবান, তুমি ভগবানের কাছে যা চেয়েছ সেটাই পেয়েছ, তাহলে ভগবানের কাছে একটু ভক্তি চেয়ে রাখো না তুমি কি করো? হরে কৃষ্ণ। পার্থ দাস, যদি কৃপা করে শরীরে পাঁচটা বায়ুর সঙ্গে যে সম্বন্ধ তা বুঝিয়ে বলেন তাহলে উপকৃত হবে। আমার যেমন প্রাণবায়ু, প্রাণবায়ু হচ্ছে কি আত্মাকে শরীরে ধরে রাখছে, তাই জন্য বলে না প্রাণ বেরিয়ে গেছে। যখন আত্মা শরীর থেকে চলে যায় তখন আমরা কি বলি? প্রাণ বেরিয়ে গেছে, মানে প্রাণবায়ু যেটা আত্মাকে শরীরে ধরে রেখেছে সেটা বেরিয়ে গেছে। অপানবায়ুর দ্বারা শরীরে যে দূষিত পদার্থগুলি সেগুলি বহিষ্কার। ব্যান বায়ুর দ্বারা আমাদের যে স্নায়বিক ক্রিয়া সেটা সম্পাদন, এইভাবে সমান বায়ুর দ্বারা আমাদের শরীরে যে সাম্য ভাব সেটা বজায় থাকে, এবং উদান বায়ুর দ্বারা, উদান বায়ুর কার্যটা আমার ঠিক মনে করছি, প্রেমচন্দ্র, প্রেমচন্দ্র কে আছে? শচিরানী দেবী দাসী। শচিরানী কোথায়? অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না তো আজ শচিরানী। আমি কালকে বলছিলাম শচিরানী অরুণাচল থেকে এসছে। আচ্ছা, আরেকজনের কথা আমি এখানে কালকে বলিনি, কিন্তু আমি এখন দেখছি যে রেখু বম্বে থেকে এসছে এই ইয়েতে যোগদান করে। আচ্ছা ঠিক আছে, ইয়ের প্রশ্ন, ওর শচিরানীর প্রশ্ন হচ্ছে, পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ, আপনার শ্রীচরণ কমলে আমার দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আমি জানতে চাইছিলাম যে নববিধা ভক্তির প্রতিটি অঙ্গই যেমন শ্রবণম, কীর্তনম, স্মরণম, অর্চনম, বন্দনম, পাদসেবনম, দার্শন তখন আত্মনির্ভর অনুসরণ করবে উপর উপযুক্ত প্রেম ভক্তি লাভ করে গোলোকে যেতে পারবো নাকি সে নবদেবতা যে কোনো একটি নিষ্ঠাভাবে পালন করে যোগ্যতা অনুসারে প্রেম ভক্তি লাভ করে গোলোকে যেতে পারবে। এটা নটা নবদা ভক্তি নটি অনুশীলন করে যেতে পারে, আবার একটি অনুশীলন করা যেতে পারে, যেমন কেবল শ্রবণের মাধ্যমে এবং কীর্তনের মাধ্যমে। যেমন শ্রবণকে শ্রবণ করে কে সিদ্ধি লাভ করেছিলেন? পরীক্ষিত। কীর্তনে এইভাবে শ্রবণ কীর্তন বিভিন্ন অঙ্গে বিভিন্ন ব্যক্তির প্রাধান্য। আশিস দাস ভুবনেশ্বর, আশিস দাস ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মহারাজ, প্লিজ অ্যাকসেপ্ট মাই হাম্বল ওবেইসেন্সেস এন্ড প্রিয় লোটাসেস। What was the process of going back to Godhead in all previous Kali Yuga where Chaitanya Mahaprabhu has not come? The process was Sankirtan, Kalo Hari Kirtan. The process for the age of Kali is always Harinam Sankirtan, Nam Sankirtan. But those Nam Sankirtan will take one, used to take one to Vaikuntha. When Chaitanya Mahaprabhu comes, that Sankirtan that Mahaprabhu establishes elevates one to Goloka. What all scriptures were followed prior to advent of Lord Krishna in this material world, as all scriptures like Srimad Bhagavatam, Bhagavad Gita were compiled during the end of the Godhead era. In other ages, they used to have the perfect understanding of the entire Veda. These are the summary of Veda, essence of Veda, Bhagavad Gita, Srimad Bhagavatam. Those ages, the Brahmanas used to master the subject of Veda. And accordingly, they used to teach their followers. And Varnashram was the Dharma. By following Varnashram Dharma, they used to be elevated. দেবী দাসী শ্রীবাস পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর কি একই ব্যক্তি? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মুসলমানদের কি জবন বলা হয়? হ্যাঁ, মুসলমানদের জবন অথবা ম্লেচ্ছ, যারা বৈদিক ধর্মের বিরোধী তারা হচ্ছে ম্লেচ্ছ, আর যারা অশুদ্ধ আচার আচরণ করে তারা হচ্ছে। অমল শ্যাম দাস, অমল শ্যাম দাস গুরু মহারাজ, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আমার প্রশ্ন হল, পরীক্ষিত মহারাজ সাত দিন ভাগবত কথা শোনার পর তার কি হলো? দয়া করে বললে উপকৃত হবে। ভাগবত শোনার পরে পরীক্ষিত মহারাজ তার মা উত্তরাকে ভাগবতের মর্ম শুনিয়েছিল, সেটা হচ্ছে বৃহৎ ভাগবত, এবং তারপর তক্ষকের দংশনে তিনি তার লীলা অপ্রকট করেন। মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান, তাহলে তিনি গয়া থেকে ফিরে এসে কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ এইভাবে আচরণ কেন করেছিলেন? তিনি স্বয়ং ভগবান, কিন্তু তিনি রাধারানীর ভাব নিয়ে ভক্তির মহাভাব প্রদর্শন করছেন, তাই এটা রাধারানীর ভাবে বিভাজিত হয়ে তিনি কৃষ্ণের বিরহে তার আকুলতা প্রকাশ। জয়নিতাই নন্দী কসবা, জয়নিতাই সখে সাধুমুখী প্রবচন শুনি যে শ্রীকৃষ্ণ হলেন ষোলকলা পূর্ণ ভগবান, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নাকি এক গুণ বাড়া অর্থাৎ সতেরো কল। আচ্ছা, ষোলকলায় পূর্ণ ভগবান, কিন্তু তিনি যে এখানে ভক্তরূপে এসে রাধারানীর ভাব নিয়ে যে ভগবত ভক্তির অনুশীলন করছে, তার ফলে এই কলাটা আরেকটা এক্সট্রা কলা। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু যদি পূর্ণতম ভগবান হন, সেক্ষেত্রে নিত্যানন্দ প্রভুর প্রয়োজন বা ভূমিকা কি? ভগবান যখন লীলা বিলাস করেন, লীলা মানে অভিনয়, সোজা কথায় বলা যেতে পারে যে অভিনয়ের মাধ্যমে আনন্দ আস্বাদন। আনন্দ কি একলা একলা আস্বাদন করা যায়? দ্য মোর দ্য মেরিয়ার। তাই জন্য তিনি এটা সাঙ্গ উপাঙ্গ সবাইকে নিয়ে এসেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এবং এই দর্শন পরম তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান সম্বন্ধিত। শ্রীমৎ ভগবদ গীতার যথাযথ 810 পৃষ্ঠা অর্থাৎ শেষ পৃষ্ঠা শেষ ভাগে এ সম্বন্ধে অল্প আলোচনাও আছে, কিন্তু পড়ে ভালো বুঝতে পারিনি, কৃপা করে যদি একটু ব্যাখ্যা করেন। অচিন্ত ভেদাভেদ নিয়ে আমি পরে আরেকটা সেমিনার দেব, কোথায় জন্য একটা সেমিনারের দরকার হবে, 2 মিনিটে বোঝানো যাবে। সোজা কথায় অচিন্ত মানে যা চিন্তার অতীত, আর ভেদ এবং অভেদ। সাধারণত বৈদিক দর্শনে 3টি বিষয় নিয়ে আলোচনা, ঈশ্বর, জীব আর প্রকৃতি। ভগবান, জীব এবং প্রকৃতি। এই ভগবান, জীব এবং প্রকৃতির মধ্যে যে ভেদ এবং অভেদ, বিশেষ করে জীব এবং ভগবানে যে ভেদ এবং অভেদ দুটোই রয়েছে, সেইটি হচ্ছে প্রকৃত তত্ত্ব। জীবের সঙ্গে ভগবানের ভেদও রয়েছে, অভেদও রয়েছে, কিন্তু সেটা অচিন্ত, বুঝতে পারল? তবে সাধারণ ক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারি, ভেদটা কি? ভেদটা হচ্ছে জীব ক্ষুদ্র, ভগবান বৃহৎ। আর অভেদটা কি? ভগবান চিন্ময়, জীব চিন্ময়। ভগবান সচ্চিদানন্দ, জীব সচ্চিদানন্দ, কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণ সচ্চিদানন্দ, জীব হচ্ছেন ক্ষুদ্র সচ্চিদানন্দ। এটা হচ্ছে ভেদ এবং অভেদ। যেমন সমুদ্রটাও জল, এক বিন্দু জল হল, কিন্তু কেউ কি এক বিন্দু জলকে সমুদ্র বলবে? সেটা ভেদ এবং অভেদ। চিত্ত বিনোদ গোস্বামী হরে কৃষ্ণ গুরু মহারাজ ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। প্রশ্ন, দেহের মৃত্যুর পরে জীবাত্মা পুনর্জন্ম হওয়া পর্যন্ত কিভাবে অবস্থান করে? এটা বিভিন্ন জীবের বিভিন্ন অবস্থা থাকবে, সকলেরই একমত অবস্থা নয়। তবে এইভাবে আমরা বিচার করতে পারি যে সাধারণত মৃত্যুর পরে জীবাত্মা তার সূক্ষ্ম শরীরে, স্থূল শরীরটা ত্যাগ করল কিন্তু সূক্ষ্ম শরীরটা রয়ে গেছে। সেই সূক্ষ্ম শরীরটাকে অনেক সময় প্রেত শরীর বলা হয়। তো মৃত্যুর পরে অনেকে এই প্রেত শরীরে, আবার কেউ যারা শুদ্ধ ভক্ত তারা মৃত্যুর পরে সোজা ভগবত ধামে চলে যায়, আর যারা এই সূক্ষ্ম শরীরে আছে তাদের কালান্তরে তারা আরেকটা স্থূল দেহে প্রাপ্ত হয়ে প্রাপ্ত হয়। আবার অনেকে আছে তারা মৃত্যুর পরে ব্রহ্মজ্যোতিতে চলে যায়, যেমন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। ভগবানের হাতে তাদের মৃত্যু হল, মৃত্যুর পরে তারা কোথায় গেল? ব্রহ্মজ্যোতিতে। ব্রহ্মজ্যোতিতে গিয়ে তারা অসুরা হরিণা, যে সমস্ত অসুরেরা ভগবানের হাতে নিহত হয় তারা ওই ব্রহ্মজ্যোতিতে ব্রহ্মজ্যোতি প্রাপ্ত করে। তারপরে কি হল, ব্রহ্মজ্যোতিতে দীর্ঘকাল থাকার পরে, হ্যাঁ, সত্যযুগের পরে যখন দ্বাপর যুগ এলো, তখন ত্রেতা যুগ এলো, তখন ওই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ রাবণ এবং কুম্ভকর্ণ রূপে হল। তারপরে আবার ভগবানের হাতে মৃত্যু হলো, ব্রহ্মজ্যোতিতে চলে গেল। তারপরে আবার দ্বাপর যুগে শিশুপাল আর দত্তভক্ত রূপে। এইভাবে এরা বিভিন্ন জীব তাদের কর্ম অনুসারে সূক্ষ্ম শরীরে স্থিতি অনুসারে তারা তাদের গতি প্রাপ্ত। পুনর্জন্ম হওয়ার পরে জীবাত্মার পূর্বজন্মের কথা মনে থাকে না কেন? পূর্বজন্মের কথা কি কালকের কথা আপনার মনে আছে? এই বিস্মৃতিটা হচ্ছে অজ্ঞানের ফলে। কিন্তু যারা এই অজ্ঞানের আবরণ থেকে মুক্ত তাদের পূর্বজন্মের কথা মনে থাকে। রঞ্জিত কুমার ঘোষ, জগদীশপুর হাওড়া, রঞ্জিত কুমার ঘোষ পরম পূজ্যপাদ মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম। রামকৃষ্ণদেবের প্রতীত যত মত তত পথ তথাতে বিশদভাবে আলোচনা করিতে প্রার্থনা করা যাইতেছে। এটা আপনি রামকৃষ্ণ মিশনে গিয়ে প্রশ্ন করবেন। আমাদের এখানে যত মত তত মতে তাতে আলোচনা হয় না। আমাদের এখানে কেবল একটাই মত আর একটাই পথ। কৃষ্ণ মন্ত্রে ওম নমো ভগবতে বাসুদেবায় শূদ্রেরা ও নারী জাতির মানুষেরাও ওম কথাটি উচ্চারণ করিতে পারিবে কিনা? কৃষ্ণ মন্ত্র হচ্ছে মহামন্ত্র, সুতরাং মহামন্ত্র জপের অধিকার যখন মহাপ্রভু দিয়েছেন, হ্যাঁ, তখন ওম বলতে কোনো অসুবিধা হবে না। সবিশেষ ও নির্বিশেষ কথা দুটি বিশ্লেষণ করিতে প্রার্থনা করা যাইতে। সবিশেষ ভগবানের বৈশিষ্ট্য আছে, বিশেষতা আছে, ভগবানের রূপ আছে, গুণ আছে, ভগবানের লীলা আছে, ভগবানের পরিকর আছে, ভগবানের বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে সবিশেষ ভাব। আর ভগবানের রূপ নেই, ভগবানের গুণ নেই, ভগবানের লীলা নেই, ভগবানের কিছু নেই, সেটা হচ্ছে নির্বিশেষ ভাব। বেলা সরকার কল্যাণী, হরে কৃষ্ণ গুরু মহারাজ কৃপা করে বলুন, ব্রহ্মচারী সাধু ও সন্ন্যাসী এদের মধ্যে পার্থক্য কি? এসব পথ অবলম্বন করতে হলে আমাকে কি কি করতে হবে? ব্রহ্মচারী যারা ভগবত চিন্তায় বা ব্রহ্মের ব্রহ্ম মানে বৃহৎ, সেই বৃহৎ কি? বৃহৎ হচ্ছে চিন্ময় বস্তু। সেই চিন্ময় চিন্তায় যারা ব্রহ্ম মগ্ন থাকে তারা বা আচরণ করে তারা হচ্ছে ব্রহ্মচারী। সাধু মানে ভালো, যারা ধর্মের নির্দেশ অনুসারে, শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে তারা সাধু। আর সন্ন্যাস, যারা জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়েছে তারা হচ্ছেন সন্ন্যাস। অনাদি ভূষণ চক্রবর্তী, অনেক বড় প্রশ্ন আছে। জয় গুরু, হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার শ্রীচরণ শতকোটি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার সান্নিধ্য কৃপা আমাকে অভিভূত করেছে। নারদ মুনি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে মহান ঋষি ও ভগবানের শ্রেষ্ঠ ভক্ত পরিণত হয়েছে সেটা মাত্র আমি জেনেছিলাম, এখন প্রত্যক্ষ অনুভব করলাম। শুদ্ধ ভক্ত কত মহান, কত উদার। আপনি যদি কৃপা করে আমাকে এখানে না নিয়ে আসতেন তাহলে আমি অমৃত তত্ত্বের ছাদ থেকে বঞ্চিত হতাম। সেজন্য আমি আমার হৃদয়ের মাঝে আপনাকে কৃপালু মহারাজ ভজনের স্থান দিয়েছি, সেটাই আমার মহান ভাগ্য। আপনার কিছু কৃপায় অনেক কিছু জেনেছি, অনেক বাকি আছে। এক প্রশ্ন, এক শ্রীমৎ ভাগবত থেকে জেনেছি যমুনার জল গঙ্গার জল থেকে শতগুণ পবিত্র। দুই, সহস্র বিষ্ণু নাম, সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, এবং তিন, রাম নামের সমান এক কৃষ্ণ নাম বরাহ পুরাণ। তাহলে হরে কৃষ্ণ হরে রাম কৃপা করে আমার অজ্ঞানকে বুঝিয়ে দেবেন। এটার এখানে সম্বন্ধ জ্ঞানের প্রয়োজন বা উত্থাপন হচ্ছে। বিষ্ণু, বিষ্ণুকে, বিষ্ণু হচ্ছেন এই জড় জগতে সৃষ্টির জন্য ভগবান নিজেকে বিস্তার করেন, তিনি হচ্ছে সেটা হচ্ছে ভগবানের বিষ্ণু। ভগবানের রামচন্দ্র রূপে ভগবানের যে মর্যাদা পুরুষোত্তম রূপে যে আবির্ভাব সেটা হচ্ছে তার রাম রূপে অবতার। ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, তাই ভগবানের নাম এবং ভগবানের মধ্যে পার্থক্য নেই। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, রামচন্দ্র যে বস্তুটি এনে দিয়েছেন সেটি জড় জগতের অনেক অনেক উপরের কথা। তাই জন্য রাম নাম সহস্র বিষ্ণু নামে সমান। আর কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ, তার স্থান রামচন্দ্রের থেকে মর্যাদা পুরুষোত্তমের থেকে অনেক ঊর্ধ্বে লীলা পুরুষোত্তম। তো এখন এইটি হচ্ছে এই তিনটি নামের যে পার্থক্য বা বৈশিষ্ট্য বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, তা হচ্ছে তারও আবার সম্বন্ধ জ্ঞানের প্রয়োজন। এই রাম রামচন্দ্র রাম হতে পারে, এই রাম বলরাম হতে পারে, আবার এই রাম রাধা রমণ রামও হতে পারে। আর হরে হরি সম্বোধনে হরে হতে পারে, আবার হরা সম্বোধনে হরে হতে পারে, হরা হচ্ছে রাধা। তা আমাদের ইয়েতে বিচারে গৌড়ীয় সম্প্রদায়ের বিচারে এই হরে হচ্ছে হরা আর এই রাম হচ্ছেন রাধা রমণ রাম কৃষ্ণ। অতএব এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ হচ্ছে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। এটা রাধা কৃষ্ণকে সম্বোধন করা হচ্ছে। স্বপন মাখাল ঠাকুর পুকুর, স্বপন আছে পরম সূর্য গুরু মহারাজ আপনার শ্রীচরণ কমলে শতকোটি দণ্ডবর্তনা। আমার প্রশ্ন, এক, জপ করার সময় কীর্তনের সুরে জপ করলে কি কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। তবে জপটা তো ধ্যানের জন্য হচ্ছে, ধ্যান ধ্যানের অনুকূল, কৃষ্ণের চিন্তায় কৃষ্ণের ধ্যানে যেটা অনুকূল সেভাবেই জপ করা যেতে পারে। শরীরের পাঁচটি বায়ু কি কি কৃপা করে বললেন? আমি তো বলেছি, বুঝতে পেরেছেন, শিবাসঙ্গনে অভক্তরা থাকলে মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হতো কেন? অভক্তরা যে তার কৃপা পাবে না, অভক্তরা তার কৃপা পাবে কিন্তু তাদের হৃদয়ে ভক্তির সঞ্চার না হলে সেই কৃপা থেকে তারা কৃপাটাকে তারা গ্রহণ করতে পারবে না। মহাপ্রভু সকলকেই কৃপা করছে কিন্তু ভক্তির মাধ্যমে সেই কৃপাটাকে গ্রহণ করতে হবে। তাই জন্য হৃদয়ে হৃদয়টাকে নির্মল করতে হবে। নির্মল চৈতন্য দাস গুরু মহারাজ অপরাধ মার্জনা করবেন, চৈতন্য কৃষ্ণ ভক্তের কোন পুত্র কেন অকালে মারা যায়? মাতা শিবাস ঠাকুরের পুত্র কেন পুত্র কেন অকাল মৃত্যু হল? ভগবানের ইচ্ছায় সবকিছু হতে পারে। ভগবানের ভক্তের মনোভাব যে তুমি যা চাও সেটাই হবে, তুমি তো মারিবে যারে যে তারে রাখতে পারে। হরে কৃষ্ণ গুরু মহারাজ। আচ্ছা, এটা অমিত কুমার সুরেখা, অমিত কুমার সুরেখা কোথায়? তুমি ওখানে? আচ্ছা, ভেরি গুড। Hare Krishna Guru Maharaj, please accept my humble obeisances. All glories to Srila Prabhupada, all glories to you. My question is, some of my official colleagues teasing by saying, Krishna korle lila ar amra korle bila. By hearing this, I start to fight with them. Am I doing right? Please help me out, Guru Maharaj. Better not to fight, because by fighting, you will simply agitate them and they will become more aggressive, more offensive. Just tolerate. You tell them, yes, when Krishna does it, it's lila. And when you do it, it's bila. So you tell them that. এতে কোন নাম নেই তাই আমি আর বললাম না। মোহন মন্ডল পার্বতীপুর দমজুর, মোহন মন্ডল গুরুদেব আপনাকে প্রেমপূর্ণ অন্তরে কোটি প্রণাম। সাধুগণ অসাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে অনেকদিন ধরে সাধু সঙ্গ করেও কেন অপরাধ মুক্ত বা শুদ্ধ হওয়া যাচ্ছে না? সঙ্গটা কিভাবে হবে? সাধু যে কথা যে উপদেশগুলো দিচ্ছে সেই উপদেশগুলো শ্রবণ করতে হবে, গ্রহণ করতে হবে, তাহলে সাধুর সঙ্গ হবে। সাধুর কাছে থাকলেই হবে না, সাধুর উপদেশগুলোকে গ্রহণ করতে হবে। এই সম্বন্ধে বলা হচ্ছে যে ছাড় পোকা তো অনেক কাছে থাকে, বিছানায় শুয়ে থাকলে ছাড় পোকা তোমার শরীরে কত কাছে আছে, কিন্তু ছাড় পোকা কি তোমার সঙ্গ করছে? ঠিক তেমনি যারা ভগবানের ভক্তি উপদেশগুলো গ্রহণ করেন না বা তাদের উপদেশ অনুসারে জীবন যাপন করেন না, তারা প্রকৃতপক্ষে সাধু সঙ্গ করছে। তাহলে ভেবে দেখো, তুমি কি সত্যি সত্যি সাধু সঙ্গ করছো না করছো? অতএব যথাযথভাবে সাধু সঙ্গ করার চেষ্টা করো। জন্ম মৃত্যু বিবাহ এটা কি বিধাতার লেখায়? কখন জন্ম হবে, কখন মৃত্যু হবে, কার সাথে কার বিবাহ হবে, যদি দয়া করে বোঝালেন তাহলে চেষ্টা করে। জন্ম মৃত্যু কেন, বিবাহ কেন, আমাদের সবকিছুই আমাদের কর্ম অনুসারে, ভগবানের ইচ্ছা অনুসারে। ভগবান আমাদের স্বতন্ত্র দিয়েছে, তোমরা আচরণ করো, কর্ম করো, সেই অনুসারে তোমরা ফল করো। এইটাই হচ্ছে ভগবানের। সুমন ভট্টাচার্য, শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত, আপনার শ্রীচরণ কমলে শত কোটি প্রণাম গুরু মহারাজ। আপনার দীর্ঘ সেমিনার শুনতে শুনতে প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমাদের এই সৌভাগ্যের কারণ হল জগৎগুরু শ্রীল প্রভুপাদের অপার্থিক কৃপা। তার দয়া না হলে আমরা শ্রী গৌরাঙ্গকে জানতেই পারতাম না। তাই শ্রী গুরু মহারাজ, আপনি যদি কৃপা করে অনুমতি দেন, তাহলে একটা ছোট্ট সরস্বত লেখা পাঠ করে জগৎগুরু শিল প্রভুপাদকে আন্তরিক শ্রদ্ধা নিজের নিবেদন করতে চাই। আমি দেখি যদি সময় থাকে কালকে আমি চেষ্টা করি। নিহার রঞ্জন চৌধুরী দমজুর, অনন্ত দণ্ডবত, আমার দুটি প্রশ্ন। মহাপ্রভুর গণ সব বৈরাগ্য প্রধান, এই অর্থে শরৎ গোস্বামী অন্যতম ছিল রঘুনাথ দাস চরম বৈরাগ্যের অধিকারী হওয়া সত্ত্বেও মহাপ্রভু কি অর্থে উপদেশ দিলেন রঘুনাথকে, না খাইবে ভালো, না খাইবে ভালো, না পড়িবে? এটা রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে বৈরাগ্যের আদর্শ স্থাপন করার জন্য মহাপ্রভু তাকে প্রথমে এই নির্দেশটা দিয়েছিলেন, যে যাতে এই ভালো না খাইবে ভালো না করিবে এর মাধ্যমে বৈরাগ্যের আদর্শ দৃষ্টান্ত স্থাপিত হয়। বুদ্ধ ভগবানের অবতার হওয়া সত্ত্বেও তিনি কেন নাস্তিকবাদ প্রচার করলেন? বুদ্ধদেব নাস্তিকবাদ প্রচার করেননি, বুদ্ধভাবে কিছুই বলেনি, তিনি নীরব ছিলেন, কিন্তু তিনি তার আচরণের মাধ্যমে তার বেদ জীবকে বেদ বিমুখ করলেন। বেদ বিমুখ করার উদ্দেশ্য হচ্ছে যে বেদের অজুহাতে তখন অসংখ্য পশু বলে হচ্ছে নির্দোষী যজ্ঞ বিদের অভাব শ্রুতি জাত, শ্রুতি জাত মানে বেদ থেকে উদ্ভূত যে যজ্ঞবিধি, সেই যজ্ঞবিধির নামে যে অসংখ্য পশুবলি হচ্ছিল সেই পশুবলি বন্ধ করার জন্য ভগবান কেশবদ্রিতা বুদ্ধ শরীর তিনি নাস্তিকবাদ প্রচার করেননি, কিন্তু পক্ষান্তরে সেটা নাস্তিকবাদ হয়ে গেল এই জন্য যে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক, বৌদ্ধরা যেহেতু বেদ মানে না বা মানল না তাই তারা পক্ষান্তরে নাস্তিক, সরাসরি হবে নাস্তিক। শ্রীপতি কেশব দাস শ্রীগা সঙ্গনে নাম সংকীর্তন চলাকালীন কোন অভক্তের প্রবেশ অধিকার ছিল না, অথচ আমরা অনেক সময় নাম সংকীর্তন করে থাকি যেখানে অভক্তের উপস্থিতি থাকে। মহাপ্রভুর এই ভাব থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আমরা যখন কীর্তন করি সেটা সেটা হরিনাম প্রচারের জন্য, মহাপ্রভু শিবাসঙ্গে যেটা কবি কীর্তনটা করতেন সেটা নাম রস আস্বাদন করার জন্য, কৃষ্ণ প্রেম আস্বাদন করার জন্য। তো সেই পরিবেশে অভক্তের উপস্থিতি থাকলে উৎপাতের সৃষ্টি হতো বলে তাদেরকে সেখান থেকে দূরে রাখা হয়েছে, কিন্তু আমরা যে করছি হরি নামটা সেটা কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, তাই সেখানে অভক্তদেরও অধিকার প্রবেশ অধিকার রয়েছে। শুভবিলাস দাস শ্যামনগর হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার প্রশ্ন, বদ্ধ জীব নিত্যবদ্ধ জীব, মুক্ত জীব নিত্য মুক্ত জীব কার? জীব সাধারণত দুরকম, বদ্ধ এবং মুক্ত। যখন তারা বদ্ধ থাকে তখন তাদের নিত্যবদ্ধ বলা হয়। কেন? কেন তাদের এই বদ্ধ হওয়ার কারণটা এই জড় জগতের কাজের উদ্যোগ। আমরা এই জগতে প্রতিপ্রতিত হয়েছে ওই জগতে আমাদের কোনো ভুলের জন্য, তাই জন্য সেই বদ্ধ অবস্থাটা নিত্যবদ্ধ। আর যখন আমরা মুক্ত হয়ে যাব তখন আমরা নিত্যবদ্ধ। কালে কেন এই জগতের কালের পরিপ্রেক্ষিতে সেই স্থিতি নয়। বদ্ধ জীব বা নিত্যবদ্ধ জীব কি নিত্য মুক্ত স্তরে উন্নীত হতে পারে? হ্যাঁ, বদ্ধ জীবও ভক্তির মাধ্যমে শুদ্ধ ভক্তির প্রভাবে মুক্ত অবস্থা বা নিত্য মুক্ত অবস্থা প্রাপ্ত হতে পারে। সঞ্জীব দত্ত শ্রীরামপুর হুগলি, ওম নমো ভগবতে বাসুদেবায়। পরম পূজ্যপাদ ভক্তিচরণ মহারাজকে আমার অনন্ত প্রসিদ্ধ প্রণাম জানাই। প্রশ্ন, দ্বাদশীর দিন তুলসী পাতা কোলা নিষেধ কেন? শাস্ত্রে যেহেতু বলা হয়েছে না তুলতে, সেই জন্য কেন দ্বাদশীর দিন? আমরা একাদশীর উপবাসের পর যে পবিত্র তিথি সেই তিথিতে শাস্ত্রে বলা হচ্ছে যে তুলসী চলন নিষেধ। আমার বাবা মা চৈতন্য সারস্বত মতে দীক্ষিত ছিলেন, তাদের প্রয়াণের পর নিমাই তীর্থঘাট গৌড়ীয় মঠে পারলৌকিক ক্রিয়া সম্পাদন করেছিলাম এবং বাৎসরিক ক্রিয়া ইস্কনে আলবার্তদের সম্পন্ন করেছিলাম, তাহলে এখনো গয়াতে গিয়ে পিণ্ডদান করতে হবে? করতে পারে যদি ইয়ে থাকে, যেটা তো প্রথা যদি করতে করা সম্ভব হয়, করতে পারেন, তবে যেটা করেছেন সেটাই যথেষ্ট। আবার আপনার বাবা মা যেহেতু দীক্ষিত ভক্ত ছিলেন, তাহলে নিশ্চয়ই তারা সৎগতি প্রাপ্ত হয়েছে। তবে তুচ্ছরূপে যদি আপনি সেটা করতে চান নিশ্চয়ই করতে। সঞ্জীব দত্তকে আমি উদার কৃষ্ণ দাস, আচ্ছা গুরু মহারাজ আপনার চরণে কোটি প্রণাম। প্রশ্ন, জীব যখন চিন্ময় জগতে থাকে তার যদি মন বুদ্ধি না থাকে তাহলে জীব কিভাবে কৃষ্ণ বিমুখ হয়ে জগজগতে পৌঁছে? এমন নয় যে চিৎ জগতে থাকাকালীন তার মন বুদ্ধি নেই, তবে সেখানকার মন বুদ্ধিতে চিন্ময় এই জড়জগতের মতো চিন্ময় চেতনায়, সেই চিন্ময় চেতনা সেই সচ্চিদানন্দ স্বরূপে তাদের সেই চেতনা রয়েছে। সেখানে মনটা কি করছে? সেখানে মন আছে, মনটা কি করছে? নিরন্তর কৃষ্ণের চিন্তা করছে। সবই মন কৃষ্ণ পদারবিন্দ, শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম নিবদ্ধ। বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাকেই, সেই বুদ্ধিটা হচ্ছে বুদ্ধিযোগ, দদামি বুদ্ধিযোগ। রাম, দ্বিতীয় প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রচার করে যে রামকৃষ্ণ দেবী কৃষ্ণ, এবং এটা ওনাদের প্রচারে রামকৃষ্ণ ভক্তরা কোনো মতেই মানে না যে ভগবান শুধু কৃষ্ণই, কিভাবে এদের সঙ্গে কথা বলতে হবে যদি বলে দেন? আমি তো বলবো ওদের সঙ্গে কথা না বলাই যাবে। তাহলে আজকে আমি এই ইয়েটা এখানে, বেলজিয়াম থেকে একটা অনলাইনে প্রশ্ন এসেছে রতন চক্রবর্তী, ওটা ইয়ে করে আমি তারপর একটা কীর্তন করে আজকে পাঠ শেষ করব সন্ধ্যা। And please accept my humble obeisances, Guru Maharaj. All glories to Srila Prabhupada. My question is, in Bhagavad Gita, the clear instruction is to become devotee of Lord Krishna and reach to Him, overcoming birth and death cycle. Engage our mind always in thinking of me. Become my devotee. Offer obeisances to me and worship me. Become completely absorbed in me. Surely you will come to me. Furthermore, Bhagavad Gita says, man of small intelligence worship the demigods and their fruits are limited. But my devotees ultimately reach me. However, in Brahma Samhita commentary by Srila Jiva Goswami, says, Krishna is Durga, one who sees them different will not be liberated. Durga herself declared, I am Durga, I possess all virtue, I am not different from Sri Radha. In this commentary, Srila Jiva Goswami instructed us to worship Durga. Please make me clear, Maharaj. Koti koti pranam. আপনার চরণে, থ্যাংক মহারাজ, ইটস মাই মিসফরচুন দ্যাট আই কুড নট মিট ইউ ডাইরেক্টলি, প্লিজ রিপ্লাই ইন বেঙ্গলি। রতন চক্রবর্তী বলছি, বাংলাতে বলতে হবে। প্রশ্নটা হচ্ছে যে ভগবদ গীতায় ভগবান বলছেন যে নবম অধ্যায়ে ভগবান বলছেন যে কেবল আমার ভক্ত ভক্তির মাধ্যমে আমার ভক্ত হও, তাহলেই কেবল জন্ম মৃত্যু চক্র অতিক্রম করে আমার কাছে আসতে পারবে। তোমার মনকে সবসময় আমার চিন্তায় মগ্ন রাখো, আমার ভক্ত হও, মনমনা ভব, মদ ভক্ত আমার ভক্ত হও, মজ্জাজি মানা মুশকিল, আমাকে প্রণতি নিবেদন করো, এবং এইভাবে সম্পূর্ণভাবে আমার মতগত প্রাণ হয়ে তুমি আমার কাছে ফিরে আসো। ভগবদ গীতায় বলা হচ্ছে যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারাই দেব দেবীর পূজা করে এবং তাদের যে তার দেব দেবীদের পূজার যে ফল সেটা সীমিত। কিন্তু আমার ভক্তরা আমার কাছে ফিরে আসে, ভগবান বলছে। কিন্তু ব্রহ্মসংহিতায় শ্রী জীব গোস্বামী বলছেন যে কৃষ্ণ এবং দুর্গাতে কোনো ভেদ নেই, যারা সেই ভেদ দর্শন করে তারা মুক্ত হতে পারবে না। দুর্গাদেবী তিনি নিজেও বলছেন যে আমি দুর্গা এবং রাধারানী, আমার মধ্যে সমস্ত গুণ বর্তমান এবং আমি রাধারানী থেকে অভিন্ন। এই সূত্রে জীব গোস্বামী বলছেন দুর্গার পূজা করতে, এই এটা আমাকে একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, ভগবত ভক্তি ছাড়া চরম প্রাপ্তি লাভ, ভগবত ধাম প্রাপ্তির জন্য ভগবত ভক্তি একমাত্র ভক্তি। দেব দেবীদের পূজার যে ফল সেটা এই জড়জগতে, এই জড়জগতের নয়, এই জড়জগতে তার ফলটা সীমিত থাকে। আর এই সূত্রে বলা হচ্ছে যে দেব দেবীদের পূজা করার কোনো প্রয়োজন নেই, যেমন গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছটাকে জল দেওয়া হয়ে যায়, ঠিক তেমনই ভগবানের আরাধনা করলে সমস্ত দেব দেবীদের পূজা করে। কিন্তু এখানে এই সূত্রে ব্রহ্মসংহিতা থেকে তৃতীয় পঞ্চম অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ শ্লোকের উল্লেখ করে রতন চক্রবর্তী বলছে যে জীব গোস্বামী তার কমেন্ট্রিতে তার ভাষ্যে বলেছেন যে কৃষ্ণ এবং দুর্গাতে ভেদ নেই। এখন এই যে ভেদ নেই সেটা কিরকম ভাবে বুঝতে হবে, শক্তি এবং শক্তি মানে যে ভেদ নেই সেইভাবে বুঝতে হবে। দুর্গা কৃষ্ণ নয়, দুর্গা হচ্ছেন কৃষ্ণের শক্তি। মম মায়া দূরত্বয়া, আমার মায়া, মায়া এই মহামায়া হচ্ছে আমার মায়া। ভগবান হচ্ছেন শক্তিমান এবং দুর্গা বা মহামায়া হচ্ছে তার শক্তি। তো সেই সূত্রে শক্তি শক্তিমান সূত্রে ভেদ নেই, আমার ভেদ রয়েছে, সেটাই হচ্ছে অচিন্ত তত্ত্ব, অচিন্ত ভেদা তত্ত্ব। আমি যদি বলি নিত্য ভেদ আমার নিত্য অভেদ তাহলে ভুল হয়ে যাবে। ভেদ এবং অভেদ এই সামঞ্জস্যটা আমাদের দেখতে, দুর্গার কৃষ্ণ এক বললেই হলো? কেউ মানবে? কোন বুদ্ধিমান ব্যক্তি এটা বিচার করবে মানবে? দুর্গা স্ত্রী, কৃষ্ণ পুরুষ, পুরুষের স্ত্রীকে এক বানিয়ে নেওয়া যাবে? দুর্গার রূপ থেকে পুরুষ স্ত্রীর রূপ, কৃষ্ণের রূপ থেকে পুরুষের রূপ, তাহলে স্ত্রী পুরুষ এক হয় কি? তারপর এক হতেও পারে কিভাবে? শক্তি শক্তিমান, কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, দুর্গা বা মায়া হচ্ছেন তার শক্তি। আর এখানে দুর্গা দেব বলছে যে রাধারানীর সঙ্গে আমার কোনো ভেদ নেই, তার অর্থ এই যে রাধারানীর অন্তরঙ্গ, রাধারানীর শক্তির প্রকাশ হচ্ছে দুর্গা দেব। রাধারানী যখন বিস্তার হচ্ছে, কৃষ্ণ যখন বিস্তার হচ্ছে, সেই সঙ্গে রাধারানীরও বিস্তার হচ্ছে। কৃষ্ণ হলেন বাসুদেব দ্বারকায়, রাধারানী হলেন সত্যব্রত, কৃষ্ণ হলেন রামচন্দ্র, রাধারানী হলেন শিব, কৃষ্ণ হলেন নারায়ণ, রাধারানী হয়ে গেলেন লক্ষ্মী দেবী, কৃষ্ণ হলেন মহাদেব, রাধারানী হলেন পার্বতী। এইভাবে দেখছি এই সূত্রে রাধারানীর সঙ্গে পার্বতীর কথা বলেছে। কিন্তু রাধারানী আর পার্বতী এক নয়, যেমন শিব এবং কৃষ্ণ এক নয়, ক্ষীর আর দুধ আর দই এক নয়, আবার একও হতে পারে, দইটাই দুধ, দুধটাই দই হয়েছে, অতএব দুধ আর দইয়ের মধ্যে পার্থক্য, কিন্তু পার্থক্য আছে, দুধটা দই হতে পারে, দইটা দুধ হতে পারে, কৃষ্ণ শিব হতে পারে, কিন্তু শিব কৃষ্ণ হতে পারে। এইভাবে পূর্ণরূপে এটা দর্শন করতে হবে। আংশিকভাবে এই কথা তো নিলাম ওটা নিলাম, এতে কোনো কাজ হবে না, এতে কোনো তর্কই হতে পারে কিন্তু কোনো কাজের কাজ হবে। তর্ক অপ্রতিষ্ঠ সুতায়া বিভিন্ন নাশং ঋষঞ্জস্য মতন্ন ভিন্ন কিন্তু ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়া। ধর্মের যে প্রকৃত তত্ত্ব সেটা শুদ্ধ ভক্তের হৃদয়ে নিহিত রয়েছে। তাই মহাজন যেন গতস্য পন্থা সেই শুদ্ধ ভক্তদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna,
Krishna Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, जय जय प्रभुपाद।